exclusively on FusionBD.com.
Cormani, poi.
পৃথিবী অপার রহস্যময়, বিজ্ঞানশীল রহস্যের জট খুলছে প্রতিনিয়ত। আজ যা অনাবিষ্কৃত তা অবিশ্বাস্য বটে। আমাদের দর অনুষ্ঠানে যে ঘটনার মুখোমুখি আপনি হতে যাচ্ছেন তার যুক্তিসিদ্ধ উত্তর নেই। আমরা প্রতিদিনের জীবনে ভয় বা রহস্যকে যেভাবে স্থান দিয়েছি সেভাবেই এই অনুষ্ঠান আপনার কাছে জায়গা করে নিচ্ছে। এই অনুষ্ঠানের কোনো ঘটনাই সার্বজনীন
নয়।
শ্রোতা সবাইকে স্পেশালি আজকের এই স্পেশাল এপিসোডে ওয়েলকাম অ্যান্ড মোস্ট ওয়েলকাম। আমরা আসলে আজকের এপিসোডটা আপনাদের জন্য কিভাবে উপস্থাপন করেছি সেটা একটু পরে বলি, তার আগে সবাই মিলে আমরা একটু ঈদ মোবারক বলতে চাই। পুরো টিমটা আমাদের সঙ্গে একসাথে আমরা রয়েছি, তো আমরা সবাই মিলে একসাথে ঈদ মোবারক বলি। রেডি, 1 2 3 গো।
ঈদ মোবারক।
আমাদের এখানে বেসিক্যালি আপনারা চেনেন সবাই, আমাদের প্রিয় রেজা ভাই আছেন, আমি আরজে কিবরিয়া আছি, সুমন আছে ডরের, এবং সাউন্ডের লোমান ভাই। তো আজকে আমরা স্পেশাল ঈদের এপিসোড নিয়ে আপনাদের সামনে আছি। দর মানে ভয়, সেটা আজকে একটু অন্যরকম হয়ে যাবে, ভয়টা আসলে হয়তো বা থাকবে না। আমরা চারজন মিলে ঢাকা শহরের বিশেষ একটি প্রিয় জায়গাতে এই মুহূর্তে আমরা আছি, যে জায়গাটায় আমরা ডর নিয়ে প্ল্যান করি, ডর নিয়ে আমরা কথা বলি, এবং ডর নিয়ে আমরা চিন্তা করি, ভবিষ্যৎ পরিকল্পনা করি। আমরা আসলে একটা খুব ভালো টিম, আমরা বলবো, আমরা একসাথে বসে আড্ডা দিই। হ্যাঁ, এবং আমাদের এই চারজনকে আপনারা শুনতে পেলেও অফ ট্র্যাকে আমাদের সঙ্গে সবসময় রাজু থাকে। আপনারা দেখবেন যে লাইভে আমাদের রাজু ক্যামেরায় থাকে, তো রাজু আমাদের সঙ্গে এই মুহূর্তে যোগ দিচ্ছে। রাজুকে একটা হ্যালো বলার সুযোগ দেন আপনার মাইক্রোফোনটা দিয়ে।
হ্যালো, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। তো রাজু আমাদের সঙ্গে আছে, আমরা পাঁচজন মিলে আসলে চমৎকার একটা পরিবেশে একসাথে হয়েছি। তো আমরা আজকে ডরের বাইরে থাকবো নাকি
কি যে হয়, আজকে ভাবতেছি যে মানুষকে ভয় না দেখা যায়, অনেক কিছু আবদার এসে থাকে মাঝে মাঝে আমাদের
কাছে। গান গে শোনাবে, আমাদের জোর আপত্তি আছে আজকে রেজা ভাই আমাদেরকে গান গে শোনাবে।
আমি গান ভাই না ভাই,
আমি গান শুনলে যারা মোবাইলে শুনতেছেন এই মুহূর্তে মোবাইল সব ভেঙে যাবে,
ফেটে যাবে,
মোবাইলের স্ক্রিন ফেটে যাবে,
স্ক্রিন ফেটে যাবে।
তো আমি কেন বলছি ঈদ মানে আজকে আসলে ঈদের দিন অলরেডি পার হয়ে গেছে, ঈদ আনন্দ আমরা আনন্দ আচরণ চাই না, ঈদ আনন্দ শেষ হয়ে গেছে অলরেডি।
না না, কি বলেন,
ঈদের আনন্দ
শেষ,
আমি এটাই বলতে চাচ্ছি যে ঈদের আনন্দ যাতে সারা বছর থাকে সেটাই আমি প্রত্যাশা সবার কাছে করি, যাতে আনন্দটা শেষ না হয়। আমরা ডটটি আপনাদেরকে শুভকামনা জানাই সবসময়ের জন্য, আর আমাদের সঙ্গ আপনারা যে দিচ্ছেন এটা আসলে বিরাট একটা ব্যাপার
না। এবং লোবান ভাই বরাবরের মতোই খুব চিন্তিত, কারণ সেই কথাগুলো এখন ধারণ করছে একটা বিশেষ যন্ত্রে। সে আসলে কথা বলার চাইতে যন্ত্রে আমাদের কথাগুলো ঠিক মতো
আসলে লোবান ভাই আমাদেরকে পাত্তাই দিচ্ছে না, যন্ত্রের প্রতি
অনুষ্ঠানটা শুরু করতে চাইছিলাম আজকে লোবান ভাইকে দিয়ে, কারণ আসলে আমাদের লিসেনে যারা কি ভেবে আছে ওরা কিন্তু লোবান ভাইয়ের মুখে কোনো কথা এমনভাবে শুনে না, ঠিক মতো শুনে না। এটার পিছনে কারণটা আমি বলি, লোবান এবিসিতে ঢোকার পরই দেখবেন হাতের বাম পাশে ছোট একটা দরজা আছে এবং ছোট একটা রুম আছে, এইখানে বেচারি সারাদিন বসে কাজ করে, তার রুমটা আমার যথেষ্ট পছন্দ। সেই জন্য আমি ঢুকি রুম থেকে বসে, প্রথমে আমি অফিসে ঢুকি হচ্ছে দরজাটা খুলি, খোলার পরে আমি ওখানে ভিতরে ঢুকতে পারলাম, দেখি যে সে কি অবস্থায় আছে। আমার দৃষ্টিকোণ থেকে আমি টু বি অনেস্ট বলতেছি, ইন রিসেন্টলি যেটা বলবো বিসিতে, হি ইজ আ মোস্ট অ্যাক্টিভ এমপ্লয়ি। আমি ঘন্টা আমি তাকে দেখি ওনাকে টিসিতে মানে মাথা ইয়ে করে, এবং
ডরের জন্য তো জীবন যৌবন সবই দিয়ে দিলাম, কি আর বাকি হইল না।
উনি নাকি, আমি এটা শুনছিলাম আমার কাছ থেকে, উনি নাকি কাজের প্রেশারে ঈদে যে শপিং করবে সেটা নাকি ঠিক মতো করতে পারে নাই।
এটাই আমরা বলবো যে আসলে কাজে ব্যস্ত থাকে মানুষ,
ভালো নয়
ব্যস্ত থাকে,
ব্যস্ত থাকাই উচিত,
বাইরে ফাঁক বের করতে হবে পরিবারের জন্য, আত্মীয় স্বজন
বন্ধুদের জন্য, এটাই হচ্ছে আসলে আনন্দ।
তবে লোবান ভাই একটা কাজ করে, রেজা ভাইয়ের নামটা মাঝে মাঝে ব্যবহার করে, মানে সংসারে যদি কিছু ঝামেলায় পড়ে আর কি, বিশেষ করে অনেক দেরি করে যায়, দেখা গেছে যে সময় দিতে পারছে না ফ্যামিলিতে ঠিক মতো, তখন রেজা ভাইয়ের নাম দিয়ে আর কি কোনো ভাবে পার পেয়ে যায়।
আমি নিজে বাসায় মারি গেই ভাই, সব গুরু এক জায়গায় ধরা, সব গুরু এক জায়গায় ধরা,
ওইখানে আর কিছু খাটে না। যদিও এই দিক থেকে পুরো টিমের মধ্যে তিনজন মানে ধরা খেয়েছে, আমি এখনো বাকি আছি, যোগাযোগ করুন, বলতে চাচ্ছি যে আমি এখনো ওই জায়গায় ধরা খাইনি আর কি, মানে তিনজন পুরো টিমের তিনজন।
আমি মানুষটি গল্প বলি, জিনের গল্প মানে ভৌতিক ব্যাপার সব বলি, আর আমি বাসায় এসে নিজেই থাকি, সবাই বোধ হয় এরকমই হয়। কারণ আপনি দেখেন ডোনাল্ড ট্রাম্প অনেক সাহসী, কিন্তু যখন ওর বউয়ের কাছে ও যায়, আমার মনে হয় ডোনাল্ড ট্রাম্পের ক্ষেত্রে একটু ব্যতিক্রম, কারণ ও সব
জায়গায় কিরকম হয়, মানে আমার ধারণা সবাই খুব খুশি হবে এই প্রস্তাবটা যদি দিই, রেজা ভাই ডোনাল্ড ট্রাম্পের যদি আমরা ট্যারট কার্ডটা পড়তে পারি, তাহলে
আমেরিকার ভবিষ্যৎ
বন্ধ করা যাবে। তাহলে আমার ধারণা, আমার ধারণা যে লিসনার যারা আছে তারা খুবই খুশি হবে যদি
ভালো কথা মনে করে তার কি আছে দেখবো একদিন, যদিও ভবিষ্যৎ ঠিক না, প্রেডিকশন করা যায়,
আমরা নিজেরা একটু
মজা করার জন্য করব। আচ্ছা, এই মুহূর্তে আমরা আসলে একটা বিশেষ জায়গাতে আছি, যে জায়গাতে আমরা আমাদের পুরো ডট টিম আমরা আড্ডা মারি, এখানে একটা প্রচুর বাতাস বইছে, আর এখানে আশেপাশে অনেক শব্দ আপনার মাঝে মাঝে শুনতে পারেন, গাড়ির হর্ন, রিক্সার বেল, তো এটাই বুঝতে পারতেছেন আমরা
পরিবেশটা কিন্তু
খুবই অসাধারণ সুন্দর। কিন্তু ওই বাম দিকটা দেখেন, বাম দিকটা একটু ভৌতিক টাইপের অন্ধকার কেমন জানি। হ্যাঁ, এখানে আমরা আড্ডা মারি, আমাদের কেন জানি চতুর্দিকে আলো, একটা সাইডে অন্ধকার থাকে, সেই দিকটার দিকে আমার চোখ যায় বারবার। আমি ডরের ইন্টারেস্টিং আজকে আমি চিন্তা করতেছি যে এই যে ডর খুব স্বল্প সময়ে এতটা বেশি জনপ্রিয় আপনার সঙ্গে আমার যে পরিচয়ের ব্যাপার, রেজা ভাইয়ের সঙ্গে আমার পরিচয়টা আসলে বাইকিং কমিউনিটি, রেজা ভাইকে আপনারা অনেকেই চিনবেন, বিশেষ করে যারা বাইকে চালান। দুই চাক্কা নামে একটা গ্রুপ আছে বাংলাদেশের বাইক কমিউনিটিতে, সুপার পপুলার একটা গ্রুপ। তো দুই চাক্কার মানে ফাউন্ডার হচ্ছেন উনি, এছাড়া ওনার আরো অনেক কিছু পরিচয় আছে, যেমন টেসলক বাইক জগতের সবচেয়ে বেস্ট সিকিউরিটি সিস্টেম, এবং আরো বেশ কিছু পরিচয় আছে, লেখকও হয়ে গিয়েছে এবং বই বের করেছে, ভবিষ্যতে তার নাম, তার নামে হয়তো আপনার বাজারে ব্র্যান্ডেড রেজা বাবার আতর বা রেজা বাবার তসবি বা এরকম আপনারা পেতে পারেন। কিন্তু একটা ফ্যাক্ট যেটা হলো, হঠাৎ করে রেজা ভাইয়ের সঙ্গে আমার পরিচয় আমাদের গ্রুপের কোনো একজনের বার্থডেতে, তো রেজা ভাই হঠাৎ করে একদিন আমাকে ফেসবুকে নক দিয়েছে, কিছু দেখাইলো, লোকটা তো ইন্টারেস্টিং। তার আগ পর্যন্ত আমি জানতাম যে সে আসে ভদ্রলোক, তার বাড়িতে অনেকগুলা সুন্দর সুন্দর বাইক আছে এবং বাইক কালেকশন করা তার শখ, ফ্যামিলি শখ ইনফ্যাক্ট। তো এরপরে তাকে একদিন রেডিওতে নিয়ে আসলাম, তারপরে সুমনের সাথে বোধ হয় বসলেন আপনি দুইটা পর্বের জন্য। আমি সুমনকে জিজ্ঞেস করলাম কেমন দেখলা, মানে লোকটাকে কেমন দেখলা, তো সুমন বলে যে ভাইয়া কথা তো ভালোই বলে কিন্তু স্টোরি তো নাই, কিন্তু শুনতে তো ভালোই লাগে। তারপরে আমি বললাম ঠিক আছে আরো একদিন দেখো, তো সুমন বলো ভাইয়া আমার, আমি একটা জিনিস করছিলাম ওই জিনিসটা হুবহু বলে দিছে, মানে আমি খাতার মধ্যে একটা জিনিস লিখছিলাম ওই জিনিসটা হুবহু বলে দিছে।
ওই টেনশন এবং চেহারাটা আমি একটু বর্ণনা দিই, চোখ মুখ উল্টে গেছে সুমনের,
চোখ মুখ উল্টে গেছিল, এটা কেমন সম্ভব,
কিভাবে সম্ভব, মাথা খারাপ করে দিছে।
এক সপ্তাহে ঘটনাটা ঘটছে এবং পরের সপ্তাহে আসার আগ পর্যায়ে সে বারবার আমাকে বলতেছে ভাইয়া এটা আমি জানছি সে কেমন করছে, তার ট্রিকটা আমি ধরে ফেলছি, নেক্সট উইকে গিয়ে আমি ট্রিকটা যেভাবেই হোক আপনাকে প্রুভ করে দেখাবো, সে একদম 100% ভুয়া। আমি বললাম ঠিক আছে তাহলে নেক্সট উইকে আবার তাকে আনা হোক। তো নেক্সট উইকে তাকে আনা হলো, আনার পরে সুমন সম্ভবত কোন একটা গাড়ির নাম্বার রাস্তায় গিয়ে লিখে নিয়ে আসছিল, এবং তারপরে সম্ভবত গাড়ির কালার ঠালার রাস্তা টাস্তা কোন রাস্তায় গিয়ে লিখছে, কোন জায়গায় দাঁড়িয়েছে, কোন জায়গায় দাঁড়িয়েছে, গাড়ির কত নাম্বার সবকিছু আপনি বলে দিচ্ছেন,
গাড়ির রং কি।
তো এরপর থেকে সুমন তার ব্যক্তি জীবনের বিভিন্ন বিষয়ে রেজা ভাইয়ের কাছে শেয়ার করেছে, ইভেন একটা গার্লফ্রেন্ড পাওয়ার জন্য সে এখনো রেজা ভাইকে বিভিন্ন ভাবে সে কনভিন্স করার চেষ্টা করছে।
এবং
আজকে যদি আপনারা অভয় দেন আমাদের অনুষ্ঠানের মাধ্যমে, ডটের অনুষ্ঠানের মাধ্যমে আপনারা যদি রেজা ভাইকে সমর্থন দেন যে না রেজা ভাই এই
কারণ
সে মানুষের উপকার করতে চায়, সে কখনো মানুষের অপকার করতে চায় না।
তার মানে গার্লফ্রেন্ডের মানুষের অপকার হয়
না, সুমনদার মুখের হাসিটা বন্ধ হয়ে যায়।
ঘটনা হচ্ছে তার মানে এটা দাঁড়াচ্ছে যে গার্লফ্রেন্ডের দ্বারা মানুষের জীবনের অপকার হয়, যেইটা আমাদের এই টিমের তিনজনের অলরেডি হয়ে গেছে, তো একজনকে তারা চাচ্ছে না। তো এই একটু ফোন কলের কথা যেহেতু আসছে, আমি একটা জিনিস একটু অ্যাড করি, যেহেতু ডরে যত ধরনের ফোন আসে প্রত্যেকটা ফোন কলই আমি শুনি, তো ওখানে আমি মাঝে মাঝে বিভিন্ন ধরনের কল পাই। এমনও কল পেয়েছি যে রেজা ভাই এই জিনিসটার আমার প্রবলেম হচ্ছে, এই প্রবলেমটা আপনি সারা দুনিয়ার কেউ সলিউশন করতে পারবে না, আমি প্রয়োজনে আপনার পা ধরে বসে থাকবো। তারপর
পা ধরে না, আমি এরকম পাই সারা জিন্দেগি আপনার গোলামি করবো,
গোলামি করবো।
এগুলো কিন্তু গুনার কাজ, খুবই বড় গুনার কাজ। আমি জায়গা থেকে করে ওখানে কথাবার্তা আমার কাছে আসলো, আমার শুনতেই খারাপ লাগে।
ইমোশনের জায়গা থেকে করে, এবং এই জিনিসটা আমাদের কাছে আসলে অনেক সময় মানে ফানি মনে হয়, এবং আমরা এটা এই একটু ফানের সুরে আমরা এটা বলতে চাই যে আসলে এইখানে সবকিছু সমাধান আসলে দেওয়া হবে, বিষয়টা তো এরকম না যে রেজা ভাইয়ের কাছে সমস্ত কিছুর সমাধান আছে।
এটার পেছনে আমরা নিজেরাও কিছুটা দায়ী, কারণটা হচ্ছে আমরা কিছু কিছু জিনিস পাবলিককে খুব লাইভলি দেখাইছি। আমরা ফেসবুকে লাইভের যে কনসেপ্টটা করলাম, বাংলাদেশের কোন রেডিও কন্টেন্ট এবং কোন মিডিয়া কন্টেন্ট, একমাত্র আমি বলবো মানে শাকিব খান এবং অপু বিশ্বাসের যখন এই ইয়েটা হলো, যখন টেলিভিশনে কনফারেন্স করলো, খুবই এক্সক্লুসিভ একটা ইন্টারভিউ দিল যে বাচ্চাটা হচ্ছে সাকিবের। তারপরে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের একটা, আমি কোটা আনকোট করি, সাকিবের একটা ইন্টারভিউ চলতেছিল, সম্ভবত খালেদ ভাই শোটা করতেছিলেন। তখন আমি ফেসবুক লাইভে দেখছিলাম যে 20,000 মতো মানুষ এট এ টাইম দেখতেছে। আমি রেজা ভাইকে স্ক্রিনশট পাঠাইছিলাম। তো এটা ছাড়া আজ পর্যন্ত আমাদের কোন মিডিয়া কন্টেন্ট আমি দেখি নাই যে 100 প্লেস থেকে লাইভ হচ্ছে, বরাবর যেখান থেকে আমরা লাইভ করতেছি এত লোক 6,000-7,000 লোক এট এ টাইম আমাদেরকে লাইভ দেখে।
আরেকটা স্ক্রিনশট আছে এই ব্যাপারে, আমি একটা স্ক্রিনশট রেখেছি যে মানে ইন্ডিয়াতে বর্তমানে ইন্ডিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বেশ ভালো জনপ্রিয়, তো ওনার একটা ফেসবুক লাইভ চলতেছিল একদিন। তো দেখলাম যে ওইখানে ফেসবুক লাইভে মানে বেশ খানিকক্ষণ আমি ফলো করার পর দেখলাম যে 500 উপরে ওঠে নাই, যেখানে আমরা যাওয়ার কয়েক মিনিটের মধ্যে
পাশাপাশি রাখলাম, রেজা ভাইটা হচ্ছে 7 point something, তো সানি লিওনের হচ্ছে 3.9। তো আমি রেজা ভাইকে সঙ্গে সঙ্গে স্ক্রিনশটটা পাঠালাম, দেখেন আপনি সানি লিওনের চাইতেও পপুলার।
ঠিক আছে, এই মুহূর্তে সবাই যারা রেজা ভাইকে শুনলেন মাত্র দয়া করে অজু করে আসেন।
আমি
অনেকগুলো কমেন্ট দেখতে পাচ্ছি, অসংখ্য কমেন্ট দেখতে পাচ্ছি, কিন্তু আনসার করতে পারতেছি না, কারণ আমার হাতে যে মোবাইলটা আছে সেটা সাইলেন্ট করা, এবং আমি যদি কমেন্ট আনসার করি তাহলে আমার কথা বলতে সমস্যা হবে।
আমরা তো সবসময় অনুষ্ঠান করার পরে কারণ নিচে নেমে রাস্তায় দাঁড়ায় খানিক্ষণ গল্প করি। এক ভদ্রলোক আসছে, সে ভদ্রলোক বহুদিন যাবত স্টুডিওতে ঘুরতেছে কিন্তু কোনোভাবে আমাদেরকে রিচ করতে পারছে না। এক পর্যন্ত বিশাল দাড়িওয়ালা ভদ্রলোক গেলাম, শেষ পর্যন্ত রেজা ভাইকে উনি আমার দয়াবান মানুষ, আমি তো কাছাকাছি গেস্ট দিই না, দয়াবান মানুষ গেস্ট দিল, কথাবার্তা বলে জানা গেল কি ইন্টারেস্টিং হলো, এনার জমি বিক্রি হচ্ছে না। জমি বিক্রি হচ্ছে না, এটা রেজা ভাই কি সমাধান দিবে? আমাদের বিষয়ে তো এমন বিষয়ে কথা বলা, তো রেজা ভাই তো হতাশ করতে পারে না, বলে ঠিক আছে সমস্যা নাই, আপনার জমি আগামী এক সপ্তাহের মধ্যে বিক্রি হয়ে যাবে।
আমি একটা পানি দিয়েছিলাম,
মানে কিছুই না, একটা পানি দিয়ে বললো যে পানিটা আপনি জমির উপর ছিটাই দেন। ফান করে বলছে যে কি ভাবে আমি জিনিসটা ফান করছি, এবং দৈবক্রমে হোক বা যাই হোক না কেন, এক সপ্তাহের মধ্যে ওনার জমিটা বিক্রি হয়ে গেছে, যেটা 5 বছর ধরে বিক্রি হচ্ছিল না। তাহলে এই লোকটা আপনাকে কি মনে করবে, এবং এই লোকটা
বাবা মনে করবে,
বাবা তো মনে করবে না, বাপের বাবু মনে করতে পারে। এবং আরো যে ঘটনাটা ঘটবে, ধরেন ওই লোকটা গিয়ে আরো 20 জন লোককে বলবে। আমি এরকম টেক্সট পাই যে আর ইউ রেজা ভাই, তো আমি রিপ্লাই দিই ইয়েস, দেন বলে যে আমি শুনছি আপনি নাকি মানে সুপার ন্যাচারাল কিছু পাওয়ার আপনার মধ্যে আছে। তখন আমি নো নো, ইটস ভেরি নর্মাল, আই এম ভেরি নর্মাল। তখন আবার রিপ্লাই দেয় যে না না না, আমি অমুকের কাছ থেকে শুনছি। তার মানে এগুলো স্পিয়ার মানুষ শুনতে, মানুষের কাছে ছড়াচ্ছে বেশি। এগুলো আবার একটু বিব্রত করো ভাই, কারণ
ব্যাপারগুলো আসলে পুরোপুরি অভিজ্ঞতা, আমার লাইফের অভিজ্ঞতা। আমি কোনো সুপার ন্যাচারাল না, আমি কোনো আল্লাহ বলিয়ে বলবো না, আমি অবশ্যই ইমানদার বলবো নিজেকে। আমি আল্লাহকে বিশ্বাস করি, ভয় পাই এবং আল্লাহকে মানি। মানে এই না যে আমি আল্লাহর ওলি হয়ে গেছি বা কোনো পীর হয়ে গেছি, তা না। আমি যা করি আমার অভিজ্ঞতা আলোকে করি, আমার সারা জীবনের
পড়াশোনা, আমার এক্সপিরিয়েন্স, এইসবের আলোকে আমি কাজগুলো করার চেষ্টা করি। আমি বলবো চেষ্টা করি, আমি পারি দিয়ে কখনো বলবো না, আমি চেষ্টা করি। যদি কারো হেদায়াত হয়, আল্লাহ যদি দেয়, সুস্থ করে, সম্পূর্ণ এটা আল্লাহর ইচ্ছা। যাই হোক, আমাদের আড্ডা অনেক সিরিয়াস হয়ে যাচ্ছে, আমরা একটু হালকা করার চেষ্টা করি। ঈদের দিনকে আমরা কেমন করে কাটাইলেন দাদা ভাই? আমার ঈদে ভাই আমি ঈদে একটা গেঞ্জি কিনছি 250 টাকা দিয়ে, প্যান্ট কিনছি 750 টাকা
দিয়ে, ভাবির জন্য
পাঞ্জাবি ছিল, পুরাতন পাঞ্জাবি ওয়াশ করে পরছি।
দুঃখের কথা বললাম,
কারণ হচ্ছে আমি যে টাকাটা উপার্জন করি, আমি যখন নিজের জন্য কাপড় কিনতে যাই, আমার কেন্দ্রে মনে হয় যে এই টাকাটা যদি আমি কোনো গরিবকে কিনে দিই, তার মুখে যে হাসি ফুটবে, আমি 1,00,000 টাকার গেঞ্জি পরলো, আমার মুখে সে হাসি ফুটবে না, এই জন্য আমি দিয়ে দিই। আমার কেন্দ্রে মন থেকে এটা আসে, এই জন্য আমি নিজের জন্য কখনো দামি পোশাক বা এগুলো আমার জীবনে কখনো পরি নাই আমি না। এই জিনিসটা আমার মধ্যে কিছু
অন দি সিরিয়াস নোট, আমি একটু
মজা দেখছি, আমার
ভাগ্য যে উনি এই ধরনের চিন্তা করে 250 টাকা 700 টাকা জিনিসপত্র রাখছেন। আপনি যদি তাও দিয়ে দেওয়ার কথা চিন্তা করেন, আপনারে তো দেখা যায় কখনো কষ্ট বাবা রে যা বাবা
না, ভালো ভালো, এটা খুবই ভালো,
কিন্তু রে যাবার এই গুণগুলো আছে, এটা সত্যি কথা।
আমার মানুষকে হেল্প করতে আমার কি আনন্দ লাগে, এটা আসলে মানে বলে বোঝায় আমি
সবাই দেখতে পাচ্ছি। মজার মধ্যে আমরা কিন্তু রেজা ভাইকে ভালোই পাম টাম দিচ্ছি, একটু তেল মারতেছি, ফ্লোর পুরা তৈলাক্ত হয়ে গেছে, যে কোনো সময়
এখন আপনি যেহেতু আমাদের মধ্যমণি, আপনি কি ভেদ করলেন
না? আমি আসলে মধ্যমণি মধ্যমণি না, আপনারা আছেন বলেই আসলে ডটটা এত সুন্দর। একটা যেটা হচ্ছে যে দুইটা বিষয় বলি, যে মধ্যমণির বিষয় নিয়ে বললেন, এটা নিয়ে আগে বলি, পার্সোনাল জায়গাটা একটু পরে যাচ্ছি। সেটা হচ্ছে যে ডর বেসিক্যালি একটা ফর্মে ছিল আগে, আমরা যেরকম একটা কাল্পনিক জায়গা থেকে চিন্তা করতাম এটা ড্রামাটিক হবে, একটু অন্যরকমের হবে, আর এখন যেটা হয়েছে এটা একটা টিম ফাংশন, মানে একটা মজার জায়গা হয়ে গেছে। আমরা মাঝে মাঝে হঠাৎ করে একটা জায়গায় চলে যাই হন্টেড প্লেসে, ওইখানে গিয়ে ভূত খোঁজার চেষ্টা করি এবং পাবলিকের কাছে আনার চেষ্টা করি, হবে তো আপনি দেখতে আড্ডাতে এবং এর বাইরেও আমাদের ব্যক্তিগত একটা সম্পর্ক তৈরি হয়েছে, তো সবকিছু মিলে একটা ফান মানবিমানের জায়গা কিন্তু আছে আমাদের। মানে ব্যাপারটা এরকম না, যারা লিসনাররা শুনতেছেন, আমাদের মধ্যে যে তর্ক বিতর্ক হয় না তা কিন্তু না, আমাদের মধ্যে তর্ক বিতর্ক এমন পর্যায়ে যায়, সিরিয়াস পর্যায়ে চলে যায়, খালি মারামারি হাতাহাতিটুকু হয় না কন্টেন্টের জন্য, এ পর্যন্তও চলে যায়। তো কিন্তু সবই ভালোর জন্য। আর ঈদের কথা যেটা বললেন, আসলে আমার ঈদটা বেসিক্যালি মার সঙ্গেই ফ্যামিলিতেই হয়, বগুড়াতেই হয়। আমি ওই সকালবেলা উঠে নামাজ পড়ি, নামাজ পড়ে এসে সারাদিন বাসায় বসে থাকি, আমার কিছু ফ্রেন্ড সার্কেল আছে পুরানা, ওরা আসে, আমার কিছু রান্না ঠান্ডা করলে খাওয়া দাওয়া করে, আমি আসলে সারাদিন ঘুমাই কাটাই, আর ওই ফেসবুকে একটু স্ট্যাটাস দেওয়ার চেষ্টা করি। আর বাড়িতে গেলে আমার যেটা হয়, একদম 100% চেষ্টা করি পুরো সাইলেন্স থাকার জন্য, কথাও বলবো না, কারো কথা শুনবো না, মানে এত বেশি নয়েজের মধ্যে থাকা, ওই 3-4 দিন মনে হয় যে একটু যদি সাইলেন্সের মতো থাকতে পারে। আমার বাড়িতে গেলে সবচেয়ে এই জিনিসটা আমার ভালো লাগে। আর আমার জানলার পাশে ছোট্ট একটা বাগান আছে, যেটা আমি আপনাকে বহুবার দেখাই, এখানে সবগুলো গাছই আমার নিজের হাতে লাগানো, তো ওই গাছগুলোর নিচে বসে থাকি, আম্মা কিছুক্ষণ পর কিছু খাবার টাবার এনে বানায় দেয়, আর আমি সারাদিন বসে বসে কিছু গান টান
এবং সাইলেন্ট হয়ে বসে থাকেন। এবং এই জায়গায় আমি আসলে মানে যেখানে একটু সুযোগ পাচ্ছি একটু ফান করার চেষ্টা করছি, রমেশ হয়ে গেছে, ডরের লিসনার যারা আছে তারা যদি কিবরিয়া ভাইয়ের এই কথাটা শুনে মানে কিবরিয়া ভাই সাইলেন্ট থাকার চেষ্টা করে,
আমরা ডরে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করি খুবই সেন্সিটিভ বিষয়, রেজা ভাই খুব ওপেনলি যেতে চায়, যেমন ধরেন সে হয়তো ধর্ম নিয়ে এমন একটা কিছু বললো যেটা নিয়ে বিতর্কের জায়গা তৈরি হতে পারে, আবার যে হয়তো সে এমন একটা বিষয় নিয়ে আসার চেষ্টা করলো প্যারানর্মাল জায়গা থেকে, যেটা নিয়ে হয়তো কোন একটা বিশেষ শ্রেণী মনক্ষুণ্ণ হতে পারে। তো আমি যেহেতু শোটার কোন জায়গায় দায়িত্বের জায়গাটা থেকে আসছি, হ্যাঁ, তো সেই জায়গাটা থেকে আমাকে চিন্তা করতে হয় যে এই শোটার ভবিষ্যতের জন্য হলো রেজা ভাইকে একটু থামাই দিয়ে কথাগুলোকে একটু অন্যদিকে নিয়ে যাওয়া, যেটা হয়তো আপনারা তাৎক্ষণিকভাবে এক্সপেক্ট করেন, কিন্তু একটা কথাকে কেন্দ্র করে অনুষ্ঠান তো অনুষ্ঠানই দেখা গেল, হয়তো বা রেডিও নিয়েও অনেক সময় আলোচনা সমালোচনার জায়গা তৈরি হতে পারে। তো যে কারণে রেজা ভাই যেহেতু এখনো আসলে তার বলার জায়গাটা ঠিক আছে, কিন্তু রেডিওতে সে তো অ্যামেচার, সেই জায়গাটা থেকে আমাকে একটু বেশি ইন্টারাপ্ট করতে হয়, তো ওইটাও হয়তো বা দেখবেন যে ভবিষ্যতে থাকবে না, কারণ আমি আসলে দরের হোস্ট না, আমি দরে বেসিক্যালি আসছি এই ভদ্রলোকটার জন্য, যাতে ভদ্রলোকটা যে কোনো ভাবেই হোক একদম পারফেক্টলি একটা জায়গায় যায়। সো দরে কিন্তু প্রথম থেকেই আপনারা দেখবেন যে আমি ছিলাম না, মাঝখানে কিছু সাউন্ড বাইট কিছু আমার কথা ছিল। তো এখন রেজা ভাইয়ের বিষয়টা হয়েছে যে রেজা ভাইকে নিয়ে আসা, যেহেতু রেডিও ইন্ডাস্ট্রিতে সে ওইভাবে এক্সপিরিয়েন্স না, এক্সপার্টিস তার একটু কম আছে, সো ওই জায়গাটা একটু ডেভেলপ করা, সেই জন্যই হয়তো আমাকে বেশি বেশি ইন্টারাপ্ট করতে হয়। তো সেটার জন্য
রেজা ভাইয়ের টুকটাক গাইড দেওয়া পাঞ্জাবি কেনার জন্য গিয়েছি, তো অনেক ভিড়, তো আমি ট্রায়াল দেওয়ার জন্য পাঞ্জাবিটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছি ট্রায়াল রুমের সামনে, অনেক মানুষ আছে ট্রায়াল দিবে। তো হঠাৎ করে একজন আমার সাথে একটু ধাক্কা খেলো, তারপরে জাস্ট সরি বলে আমি ঘুরে দাঁড়িয়েছি। উনি একটু পরে ঘুরে এসে বললো, আপনি সুমন ভাই না? আমি বললাম হ্যাঁ। আপনি এবিসিতে আছেন না, ডর করেন না? হ্যাঁ। তখন সে আমার সাথে অনেক আলাপ, ভাই আমি আপনার ওইখানে দেখছি আপনাদের এই শুনে ওই শুনে, তারপর হঠাৎ করে ভাই মানে ওইখানে এত মানুষ সবাই পাঞ্জাবি কেনার জন্য ট্রায়াল দেওয়ার জন্য, মানে খুব মানুষ গিজ গিজ করতে স্যার, সে এত হাই পিচে কথা বলতেছে, মানে আমি একটু মানে আনকমফোর্টেবল হয়ে গেছি। আমি কিন্তু
এবং ফেসবুকে যখন কিছু কথা আসলো রেজাভার এগেনস্টে কিউবিয়া, যখন অনেক রাগ হয়ে গেল তখন কিন্তু এডিটটা আমি করে দিলাম।
এবং এইটা একটা কথা বলি, রেজা ভাই আমি যাই বলি না কেন, মূল পাওয়ারটা কিন্তু লোভন ভাইয়ের হাতেই থাকে, হয়তো আমাদের একটা গাইডেন্স থাকে এভাবে এডিট করবা,
রাইট?
বেসিক্যালি তার হচ্ছে সুপার পাওয়ার, সে অনেক কথা ফালা দিতে পারে, একদম চোখ বন্ধ করে ফালা দেয়। একটা বিষয় আপনাদের সবাইকে বলি, আসলে ডর আমার একটা স্বপ্নের জায়গা এখন, এবং ডর বাংলাদেশে চেষ্টা করে যাচ্ছি রেডিও ইন্ডাস্ট্রিতে আনপ্যারালাল একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য। রেজা ভাই রেডিওতে আসার পরে সে তো মাত্র কয়টা 20-25টা এপিসোড করছে সর্বোচ্চ এ পর্যন্ত,
34টা
সে যতটা পপুলার হয়েছে 34টা এপিসোডে, আমি ডেফিনেটলি শিওর বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে রেডিও ইন্ডাস্ট্রিতে 3400 এপিসোড করেছে, রেগুলার শো করছে, এরকম অনেক আর যে আছে তারা অতটা পপুলার হয়নি। আমি তাদের প্রতি রেসপেক্ট রেখেই বলতেছি, ইভেন আমার ইনক্লুডিং মি, এখানে আমি সহ, এটার পেছনের অন্যতম কারণ হচ্ছে কন্টেন্টটা ইন্টারেস্টিং। রেজা ভাই যা বলে সেটা ইন্টারেস্টিং, এবং প্যারানর্মাল ওয়ার্ল্ডটাই আসলে ইন্টারেস্টিং। আর এটা যে আমরা খুব বেশি সুবিবেচনা করে চিন্তা ভাবনা করে ওনাকে রেডিওতে নিয়ে আসছি তা না, হঠাৎ করে মনে হলো রেজা ভাই আসলে ইন্টারেস্টেড একটা কন্টেন্ট, চলেন একটু রেডিওতে কথা বলি একসাথে। কিন্তু কথা বলতে গিয়ে যখন দেখলাম যে না, এমন কিছু বিষয় চলে আসতেছে যেটা নিয়ে এক ধরনের বিতর্ক তৈরি হতে পারে, ধর্মীয় বিষয় বা অন্যান্য বিষয়গুলা, ইভেন আপনারা দেখবেন যে আমাদের মাঝখানে পেজে কিন্তু এক ধরনের আলোচনা সমালোচনা, এক ধরনের কিন্তু মানে একটা গ্রুপই তৈরি হয়ে গেছিল যারা আমাদের কোনো কিছু সহ্য করতে পারতেছিল না, আমাদেরই লিসনার যারা।
এর কারণ আছে কি ভাই? এর কারণ হচ্ছে অনেকের ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে আমার কারণে।
হ্যাঁ, আমি এটাই বলবো।
হ্যাঁ, ব্যবসা মানে এক ধরনের ভাতাবাজি যেটা বলি, কবিরাজি বলি, এগুলোর বিরুদ্ধে কিন্তু আমাদের একটা বড় চ্যালেঞ্জ ছিল এটা। আমরা যে খুব চিন্তা করে জিনিসগুলো করছি তা না, আমরা সত্যের পথে কথা বলতে গিয়ে,
মানে
ইভেন ট্যারট কার্ড নিয়েও কিন্তু, রেজা ভাই আমি বলি, ট্যারট কার্ড নিয়েও কিন্তু অনেক ধরনের সমালোচনা হয়েছে, এবং ভবিষ্যতে ওটা হবে, এখনো হয়। তো এইটা যে আমরা আসলে খুব বেশি বিবেচনা করে জিনিসগুলো করছি তা না, তো এই জিনিসগুলো আমাদের অনেক সময় করতে গিয়া যতটা সম্ভব নিজেদেরকে ডিফেন্সিভ জায়গা থেকে রেখে কথা বলা, সেটার জন্যই আমাকে বেশি বেশি,
মানে এই না যে আমরা কবিরাজকে হেট করি, আমি যথেষ্ট সম্মান প্রদর্শন করতে সবাইকে। কিন্তু কেন বললাম ব্যবসা বন্ধ আছে, আমি তো ফোন কল পাই মাঝে মধ্যে, হ্যাঁ থ্রেডও পাই মাঝে মধ্যে, তো এই জন্য আমি কাউকে অসম্মান করব না। আমি এটাই বলবো, যারা কবিরাজি করেন, পানি পড়া তেল পড়া দেন, তারা একটু মানে সহিভাবে দিবেন, যাতে অ্যাটলিস্ট সলিউশনটা হয়, মানে টাকার জন্য ওগুলো করবেন না, মানে টাকার জন্যই কাজগুলো করবেন না, মানুষের জন্য করেন, তাতে কোনো সমস্যা নেই।
ওকে রেজা ভাই, আমার মনে হয় আমরা এখান থেকে ফিরবো একটা ছোট্ট বিরতি নিয়ে। হ্যাঁ, আমরা ফিরে আসতেছি ছোট একটা বিরতি নিয়ে।
ডর মানে ভয়, ডর মানে ভয়, হন্টেড বাই প্রাইম মিনিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
ওকে, আমরা ফিরে আসলাম আবারও বিরতির পরে, যদিও বিরতিগুলো খুব পেইন দিচ্ছে আমাদেরকে, কারণ এই ধরনের আড্ডায় বিরতি নেওয়া খুব পেইনফুল, কিন্তু বিরতির মাঝখানে আমরা এনজয় করতেছিলাম।
একটা কথা আমরা ব্যাক করতে যাচ্ছি, ফিরে আসতে যাচ্ছি কিবরিয়া ভাই বেশি কথা বলা নিয়ে। আসলে কিবরিয়া ভাই বেশি কথা বলে যে ব্যাপারটা আসলে তা না, যখন আমি রেডিওতে প্রথম আসি আমি ওনার কথা শুনতাম, শুনতে আমি চেষ্টা করতাম ওনার মতো কথা বলার, আমার গলার ভয় তো সুন্দর না, আমি আমার ভাঙা গলা আর আমি একটু কথা গুছিয়ে বলতে পারি না। তো আমি কিবরিয়া ভাইকে বলতাম, কিবরিয়া ভাই আপনি বলেন আমি শুনি, আমি আপনাকে ফলো করি, আপনার কথাগুলো শুনি, আমি যাতে শিখতে পারি। এর থেকে কিন্তু ওনার কথা বেশি বলা, আসলে বেশি কথা বলা না, এই বেশি কথা বলার মাঝখানে আমি শিখতেছি, এবং যারা এই মুহূর্তে আমাদেরকে শুনতেছেন তারাও শিখতেছেন হাউ টু টক, কিভাবে সুন্দর করে কথা বলতে হয়। আপনারা বেশি কথা বলা না চিন্তা করে জাস্ট একটু শিখার দিক দিয়ে আসেন, আমি কি পাচ্ছি ওনার কাছ থেকে। এটা একটা অনেক বড় আর্ট, যে আর্টটা আমি মনে করি 16 কোটি মানুষের মধ্যে 16 জনের আছে কিনা আমার জানা নাই, আমি জানি না।
না সেটা ঠিক আছে, সেটা আপনার মহানুভবতা,
সেটা হচ্ছে যে মানে প্রত্যেকটা পর্বেই কিছু এডিট আমাদের থাকেই যেগুলো রেকর্ডেড যায়, কিন্তু কিবরিয়ার কথাগুলো আসলে ইম্পর্টেন্ট, তাহলে রেজা ভাই টোটাল কথাটা মানে বোঝায় আনার জন্য কিবরিয়ার কথাগুলি দরকার ছিল।
এটা তুমি এডিট করো বলো সেটা ঠিক আছে, কিন্তু অনেকে যারা রেডিওতে শুনতেছে
তো তাদের জন্য
কি বিষয়টা কখন কষ্টকর, ধরো রেজা ভাই বলতেছে এবং রেজা ভাইকে আমি এমন একটা জায়গায় থামাই দিচ্ছি, ওরা এক্সপেক্ট করে আছে রেজা ভাই অসাধারণ একটা কিছু বলতে গেছিল, কিবরিয়া ভাই মাঝখানে হাতটা ঢুকায় শেষ করে দিল,
রেজা ভাই যে সলিউশনটা দিল, সলিউশনটা শোনার জন্য তো সবাই
উদ্গ্রীব হয়ে থাকে,
এই সলিউশনটা আমরা কেটে দিই।
ওরা যদি সামনাসামনি জিনিসটা দেখতো তাহলে বুঝতে পারতো যে আসলে জিনিসটা এটা এটা আসলে
একটা প্রয়োজন পড়ে, যে এটা যদি তুমি না বলতা যে এই সলিউশনটা নিয়ে অনেক মানুষ চেষ্টা করতে পারে তখন কিন্তু আর একটা ঝামেলা হতো।
টোটাল 50টা পর্ব নিয়ে আমার একটা প্ল্যান আছে, মানে আমি আপনাকে নিয়ে আসার এই 30-40টা পর্বে আমার কিছুটা এক্সপিরিয়েন্স হয়েছে যে আপনার আসলে সবচাইতে ইন্টারেস্টিং জায়গাগুলো কোনগুলো, যে জায়গাগুলোতে পাবলিক আপনাকে চায়, লিসনার আপনাকে চায়, আমার কোন কোন জিনিস তারা চায় না, সুমনের কোন কোন জিনিস তারা পছন্দ করে, কোন কোন জিনিস তারা পছন্দ করে না। তো আমরা এখন পাবলিক কি চাই সেই ডিমান্ডের জায়গা থেকে আমাদের অনুষ্ঠানটাকে সাজানোর চেষ্টা।
এখানে কি ভয় থাকবে নাকি মিক্সচার থাকবে, ভয় আনন্দ
ডর মানে ভয়, তো এটা আমাদের ট্যাগলাইন। তো ভয়টা আমাদের থাকবেই, কিন্তু আমরা অনুষ্ঠানটাকে এভাবে করতে চাই না যে অনুষ্ঠানটাতে আমরা একটা আজগুবি গল্প বললাম, যে আমরা একটা আজগুবি একটা গল্প সাজালাম কুকুর বিড়াল নিয়ে, হ্যাঁ হেঁটে যাচ্ছিলাম ধাম করে দেখলাম বা ভূত আমার সামনে এসে দাঁড়াইলো, যুক্তির মধ্যে ভয় করতে চাই আমরা, যা বাস্তব, যেটা বাস্তব। যেমন আমরা আমাদের ধর্মে আছে জিন, জিনের রকম নিয়ে আমরা হয়তো বেশি কথা বলবো। আপনি ইদানিং আত্মার বিষয়গুলো নিয়ে আসতেছেন, আত্মাটা সায়েন্সে কিভাবে আসে সেটা নিয়ে আমরা কথা বলবো। ন্যাশনাল জিওগ্রাফিতে যখন একটা হন্টেড হাউসে যায় ওরা কিন্তু বিভিন্ন ডিভাইস বিভিন্ন কথাগুলো
বলে,
রাইট? তো আমি আজগুবি কোনো কিছু আনতে চাই না ডরের মধ্যে, যেহেতু আমরা হ্যাঁ বলতেছি আমরা একটা নন সায়েন্টিফিক শো, কিন্তু আমরা যুক্তির মধ্যে থেকে সেটাকে ব্যাখ্যা করার চেষ্টা করতেছি,
যুক্তির মধ্যে যৌক্তিক কথা বলা। এইখানে একটা জিনিস আমার একটু বলার আছে, যদি আমরা সবকিছু যুক্তি খুঁজেই পাই যে সবকিছুতে যুক্তি আছে, আমি একটা ঘটনা দেখেছি এই ঘটনার পেছনে আমি পার্ট বাই পার্ট যুক্তি দিয়ে এটা খণ্ডন করতে পেরেছি, তা আমার কাছে মনে হয় কি ওইখানে আমি আর আমি তো লজিক দিয়ে যুক্তি দিয়ে সমস্ত কিছু খণ্ডন করে ফেলেছি, এখানে তো আমার ভয়ের কোনো কিছু আর নাই।
কিন্তু পাশাপাশি জিনিসটা ঠিক, তুমি যদি বলো যে তুমি আস্তে হাঁটতেছিলা একটা বিড়াল দেখলা এবং তুমি মারাত্মক রকমের ভয় পাইলা, তুমি যদি এর মধ্যে কিছুটা হলো সায়েন্স নিয়ে আসো যে না বিড়াল মানুষের ফর্মে যেতে পারে, এটা ধর্মে এখানে এইভাবে জিনিসটা ব্যাখ্যা করতেছে, কিংবা সায়েন্সের জায়গা থেকে হ্যালুসিনেশন যদি বলি যেটা হ্যালুসিনেশন হলে কিরকম হয়, হ্যাঁ তাহলেও বিষয়টা আসতে পারে, এইটা কিন্তু আমি বলবো ইজ মোর রেশনাল এবং এটা বেশি ভয়ের। আমার জায়গা থেকে আমি মনে করি এটা বেশি ভয়, যে আমরা তো এগুলা ফেস করি কি বলি, যে আমরা লাইভে যাই হচ্ছে ঘটনাকে হাস্যকর বানায় ফেলা, আর একটা হচ্ছে কিছুটা যুক্তি দিয়ে হলো ঘটনাকে বিশ্বাসযোগ্যতা নিয়ে আসা।
আমি যদি বলি যে আমি বিড়াল দেখার জন্য প্রস্তুত ছিলাম না, আমি অজ্ঞান হয়ে যাই, এটা তো একটা অযৌক্তিক, বিড়াল দেখে অজ্ঞান হয়ে গেলাম এমন কথা হলো,
রাইট? না ভয় দেখানোর জন্য যৌক্তিক অনেক কিছু আছে,
এই ধরনের হলে তো এটা হাস্যকর হয়ে যাবে। আমি আমি যেটা বুঝি যে আমি যদি কোনো কিছু একটা আনইউজুয়াল দেখি আমি প্রথমে চেষ্টা করবো এই জিনিসটাকে লজিক দিয়ে ভাঙানোর, যে এটা লজিক্যালি এইভাবে এইভাবে হতে পারে কিনা, কি কি ওয়ে আছে হওয়ার। তারপরে যদি দেখি যে না একটা পর্যায়ে আমার আর লজিক কাজ করছে না, লজিকের বাইরে চলে গেছে, আমি মনে করবো যে ওইটাই আমার কাছে রহস্যময় এবং ওই জায়গাতেই আমি ভয়টা পাবো।
আমি বললাম 2-2-4 বা কিবরিয়া ভাই বললো 2-2-4, আমি রাতবেলা বললাম যে না ভাই 2-2-5 হয়। এখন কিবরিয়া ভাই ওনার যুক্তি দেখাবে আমাকে, খাতা কলম নিয়ে লিখে দেখাবে 2-2-4 হয়। আমি ওনাকে যুক্তি দেখালাম বিদ্যুৎ যুক্তি, দেখেন আমি 2 টাকা 2 টাকা 4 টাকা নিলাম, এটা দিয়ে একটা প্রোডাক্ট কিনলাম, সেল করে আমার 5 টাকা পাইলাম, তো আমার আলটিমেটলি 2-2-5 হইলো, এটা আমার যুক্তি, এটা কিন্তু রাইট, আপনার তো রাইট, বাট ঠিক এভাবে শোটা করতে
এক্স্যাক্টলি। এবং আমি এখানে বলি আমার লিসনারের চাওয়া কি, আমার লিসনারের চাওয়া হচ্ছে স্টোরি তারা শুনতে চায়, স্টোরি থাকবে 150তম পর্ব থেকে। আমাদের ডরের সবচেয়ে এক্সেপশনাল জায়গাটা কি, রাব্বি রেজা ভাই, তাকে আরো প্রেসাইজলি প্রেজেন্ট করা হবে। আচ্ছা, উপস্থাপনের জায়গাটাতে কিছু পরিবর্তন আসতেছে। আচ্ছা, আরেকটা বিষয়টা কি, রিলিজিয়নের জায়গাটা থেকে আমরা কিছুটা জিনিস ডরে ঢুকাবো, যেটা আমরা মনে করি যেহেতু জিন এটা আমাদের ধর্মের জায়গাটা থেকে একটা বিশেষ ব্যাখ্যার জায়গায় আছে, সুতরাং ওই ওই বিষয়টাও কিছুটা হলো আমরা টাচ করার চেষ্টা করবো। তো আমি টাচটা দিলাম, বাট আসলে কি হতে যাচ্ছে সেটার জন্য 150তম পর্ব থেকেই আমাদেরকে শুনতে হবে, না শুনলে আমি আসলে আগে থেকে কোনো কিছু বলতে চাচ্ছি না,
ভাইটাল ব্যাপার।
এবং আপনি দেখবেন ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে রেজা ভাই, আমরা যখন নতুন একটা কিছু রেডিওতে নিয়ে আসি সঙ্গে সঙ্গে অন্যান্য রেডিওগুলো সেটা কপি করে ফেলে,
তো আমাদের কপি করছে অলরেডি,
করার পরে ওটা বন্ধ করে দিতে
না, কিন্তু কপি প্রোডাক্ট বেশি মার্কেটে টিকেও না, আমার অনুষ্ঠান পছন্দ করে না। তো সেই জায়গাটা থেকে আমি আগে থেকে একটু ফ্ল্যাশ করতে চাই না যে আসলে 150তম পর্ব থেকে কি হচ্ছে, তবে একটা গোছানোর প্রোগ্রাম হবে, আমি চেষ্টা করতেছি এটা করার জন্য,
ইউনিক কিছু থাকবে, এটা বলতে চাই
আনকমন কিছু থাকবে
যা মানুষ কখনো দেখেনি তার আগে।
তবে এটা ঠিক যে আমরা আসলে মানুষকে ওই ভয় দেখানোর জন্য কোনো একটা কিছু তৈরি করা, ভৌতিক মুভি তৈরি করা বা একটা কিছু করা ওটা করবো না, এটা একদম
মধ্যে থেকে
ভয়ের কাছে যাওয়ার চেষ্টা করবো, এটা হচ্ছে
সায়েন্স থেকে কথা বলবো,
রাইট? এটাই হচ্ছে আমাদের মূল টার্গেট।
আচ্ছা, এই সেই টার্গেটের জায়গা থেকে ওটা তো টার্গেট ফিল আপ হবে, কিন্তু
কিন্তু আজকের টার্গেট কি ফিল আপ হচ্ছে আমাদের, আড্ডাটা আমরা একটু ফান করবো, ঈদের মুডে আছি আমরা,
দর্শক এই মুহূর্তে স্বামী বাগান দর্শক বলে
ফেলেছি। না না আপনি কথা পরে, আমি রেজা ভাই আপনি জিন জিন নিয়ে অনেক কিছু জানেন, আপনার অনেক অভিজ্ঞতা আছে, একটু একটু আমাদেরকে বলেন, যেমন আমরা মাঝে মাঝে আড্ডা দিই ফান টান করি, জিনরাও কি মাঝে মাঝে আড্ডা দেয় ফান টান করে,
যেটা আছে আমরা টিভিতে দেখতাম কুহি খাফ নামক এক জায়গায় জিন্দা থাকে,
এটা শুনেছিলাম ছোটবেলায় যেমন আলিফ আলিফ দেখতাম।
আইফেলের ঘটনাটা আমি সেটাই বলবো, সেখানে ফিরে যাবো। এটা ইয়ামিন দেশে আমরা জানি যতটুকু, মানে বিভিন্ন বই পড়ে পাবেন আপনারা, কিছু কিছু ইস্তলাফ আছে, কিছু কিছু মিল আছে, ঐক্যমত আছে। তো ইয়ামিন দেশে আমার মনে হয় সবচেয়ে বেশি জিন থাকে, এবং সৌদি আরবে একটা মসজিদ আছে মসজিদুল জিন, যে মসজিদে মানুষ মনে করে যে ওখানে শুধু জিনরাই নামাজ পড়া হয়, বা মসজিদটা পাবলিক কিন্তু কম যায়, খালি থাকে বেশিরভাগ সময়, ওরা মনে করে জিনরাই ইমাম থাকে, জিনরাই নামাজ পড়ে। তো জিনদের মধ্যে আমাদের মতো এরকম গোত্র আছে, ভালো খারাপ আছে, কিন্তু সমস্যা একটা, জিনরা মিথ্যা কথা বেশি বলে, এটা একটা প্রবলেম জিনদের। কিন্তু জিনদের মধ্যে গোত্র আছে, সমাজ আছে, সব আছে। আর সবচেয়ে বড় যে ব্যাপারটা আমি বলতে চাচ্ছি, এটা আসলে এটা ভয়ের হবে কিনা জানি না, জিনরা আমাদেরকে সবসময় ভয় পায় সবসময়, কিন্তু আমাদের এই প্রোগ্রামের মাধ্যমে এবং বিভিন্ন জিন হাজির করা যায় মানুষগুলা, এদের মাধ্যমে জিনদের সাহস দিন দিন বেড়ে যাচ্ছে, যেই কারণে জিনের আসরটা বেড়ে যাচ্ছে, রোগীর সংখ্যা বাড়তেছে দিন দিন, মানে মানুষের বাসা বাড়িতে গিয়ে জিনরা মানে আসর করতেছে, আক্রমণ করতেছে, কারণ জিনরা দিন দিন জিনে বুঝতে পারতেছে যে মানুষ তোমাকে ভয় পাচ্ছে, ভয় পেলে কিন্তু জিন আপনার ধরবে, ভয় না পেলে ধরবে না। তো এটাই বলবো যে জিনদের মধ্যে আড্ডা চলে, গল্প চলে, খাওয়া দাওয়া চলে, সবই চলে, যা আমরা দেখি না, অদৃশ্য, যেহেতু জিন শব্দের অর্থ হচ্ছে অদৃশ্য,
কোন ফাইভ স্টার হোটেল টোটেল এই
ধরনের ব্যাপারে আসলে কোথাও কোনো কিছু বলা নেই, ওদের হোটেল আছে কিনা। বাট আমি যদি বলি কিমরে ভাই যে আমরা থ্রি ডিতে বসবাস করি, এই যে আমরা দেখি ফোর ডি ফাইভ ডি, এগুলো কিন্তু আসলে হাইপোথিসিস, কোনোটাই কিন্তু রিয়েল না, মানে জাস্ট থিসিস একটা। আমি যদি আমি আপনাকে এই মতো দেখতেছি, আমি কি দেখতেছি, আপনার তিনটা পার্ট দেখেছি, সামনা ডান বাম, মানে আমি আপনাকে অভাব দেখতে পাচ্ছি, সেটা থ্রি ডাইমেনশন হচ্ছে, আমি আপনার পিছনে দেখতে পাচ্ছি না, আমার মাথার পিছনে কি আছে, গেঞ্জির পিছনে আমি দেখতে পাচ্ছি না। হ্যাঁ, তো লিসেনার যারা দেখবেন হাতে মোবাইলটা নিলেই বুঝতে পারবেন, যে যারা রেডিও রেডিও অথবা মোবাইল নিলে বুঝতে পারবেন মোবাইলের কোন দিকে দেখতে পাচ্ছেন, আপনার মোবাইলের ফেস দেখতে পাচ্ছেন আর দুই সাইড, আর নিচের অংশটা সামান্য, তো আমরা থ্রি ডি দেখি, আমাদের চোখ 180 ডিগ্রি দেখে, আমরা দেখি থ্রি ডি ফাংশন। তো আমি মনে করি পৃথিবীর বাইরে একটা জগৎ আছে, যে জগতে মানুষ ফাইভ ডিতে পৌঁছে গেছে, যারা আমাদের চেয়ে উন্নত,
ফাইভ ডি,
হ্যাঁ ফাইভ ডিতে পৌঁছে, ফাইভ ডাইমেনশন, এবং ফাইভ ডাইমেনশনটা হচ্ছে লাভ, দ্যাট ইজ কল লাভ, ভালোবাসা, মানুষের মধ্যে ভালোবাসা আমরা বিরাজ করে না। এই ভালোবাসা কি জিনিস, সেটা নিয়ে আমি চিটাংয়ে যে আমাদের সেমিনার হবে, আমরা চিটাং যাবো,
আমরা খুব শীঘ্রই চিটাংয়ে আসতেছি, আমি এবং রেজা ভাই, আমাদের একটা স্কুল আছে, স্কুল অফ ক্রিয়েটিভ আর্টস, সেখান থেকে আমরা চিটাংবাসীর জন্য একটা গুড নিউজ নিয়ে আসতে চাই, আমরা একটা ডে লং ওয়ার্কশপের জন্য সেখানে যাবো। সো আমরা পুরো অ্যানাউন্সটা আমরা মনে হয় আর একটু পরেই দিই, আমরা আজকে একটু টার্ক দিলাম, হ্যাঁ চিটাংবাসী যারা এই মুহূর্তে আমাদের শুনতেছেন তারা জাস্ট মনে রাখেন যে আপনারা আমাকে সেখানে সরাসরি প্রশ্ন করতে পারবেন, সরাসরি প্রশ্ন করতে পারবেন, আপনারা রেজা ভাইয়ের কাছ থেকে কাউন্সেলিং নিতে পারবেন, এবং একই সাথে ওখানে প্রেজেন্টেশনের উপরে একটা পুরো দিনব্যাপী একটা ব্যাপার নিয়ে কথা বলবো সবার আগে, এবং রেজা ভাই একটা খুব ইম্পর্টেন্ট একটা সেশন নিবে, হাউ টু সাকসেস ইন লাইফ, জীবনে সফলতা পাওয়ার, উন্নতি পাওয়ার জন্য উনি বেশ কিছু অধিভৌতিক জিনিস নিয়ে যাবেন, এবং পাশাপাশি আরো কিছু ধরেন ওনার হাদিয়া থাদিয়ার ব্যবস্থাও থাকবে, আপনারা চাই হয়তো বা কারোর মাইন্ড রিড করতে পারবো সেখান থেকে।
আমি একটু অ্যাড করি চিরবাংবাসীর জন্য, যাদের সবচেয়ে মানে ভালো বিষয় হচ্ছে আপনারা খুবই লাকি বাংলাদেশ, হয়তো বা আপনারাই প্রথম মানে ফাইভ ডি ভালোবাসা কিভাবে জানতে পারবে,
কেন বললাম
এখন থেকে নতুন কনসেপ্ট হয়ে যাবে রেজা ভাই আপনাকে ফাইভ ডি ভালোবাসা,
কেন বললাম আমি সুমন ভাই এখানে আসছিল, আমার সবাই এখানে আছে, জাস্ট প্রশ্ন আপনাদেরকে প্রশ্ন করেছি, আমি লিসেনারদেরকে প্রশ্ন করেছি, আমি লিসেনারদের আনসার তো আমি পাচ্ছি না, কমেন্ট ছাড়া পাচ্ছি না, কমেন্ট দেখেন দেখলে আমি কথা বলতে পারবো না, তো আমাকে উত্তর দেন, আমরা বাংলাদেশে পত্রিকা পড়ি না, সময় তো কম বেশি পড়ি, কেউ কিনে পড়ি, কেউ বাংলাদেশের পড়ি হেডলাইন দেখতেছি। আপনি কি প্রতিদিন ইংল্যান্ডের নিউজপেপার পড়েন, লোয়ান হয়ে পড়েন, অনেক কিছু যতটুকু আমাদেরকে জানানো হচ্ছে, এর বাইরে আমরা জানি না, এর মানে কি ভিয়েতনামে কি ঘটতেছে এই মুহূর্তে আমরা বিবিসি মাঝে মধ্যে দেখি, দেখে বুঝি, তাও মিডিয়াতে দেখে
না, যদি খুব বড় ধরনের ঘটনা
ঘটনা বিগ নিউজ ছাড়া দেখি না, টুকটাক যা হচ্ছে আমরা দেখতেছি না, এর মানে হচ্ছে আপনারা যদি এক্সপ্লোর করেন, এক্সপ্লোর নিজেকে যদি বের করেন, বিভিন্ন জায়গায় এক্সপ্লোর হন, বিভিন্ন দেশে যান, তাহলে বুঝবেন, আমি অনেকগুলো দেশ ঘুরছি, আমার অভিজ্ঞতা আলাদা বলেছি, এমন এমন নিউজ পেপার ইংল্যান্ডে রাশিয়াতে আমেরিকাতে এমন এমন ঘটনা পাওয়া যায় যেখানে তার স্পেসশিপ পেয়েছে, স্পেসশিপ। এখন আমাকে অনেক এখানে অনেক শিক্ষিত লোকের জন্য আছেন যারা আমার কথা শুনতেছেন, এই আমরা যে ওয়াইফাই ব্যবহার করতেছি, ফাইবার অপটিক কেবল, এটা আবিষ্কারক কে, একটু নিয়ে ঘেরা দেখেন কাউকে পান কিনা, নির্দিষ্ট কোনো ব্যক্তিকে পান কিনা, তো এখানে একদল বৈজ্ঞানিক ধারণা করছে যে এই ফাইবার অপটিক যে ব্যাপারটা, তার আগে আমি বলি ওয়াইফাই মানে কি, কি ভাই বলেন তো?
জানি না
ওয়াইফাই মানেটা কি, সম্পূর্ণ মানে
মানে হচ্ছে যে আমি কানেকশন
মিনিং কি মিনিং
মিনিং
এবং ফাইবার অপটিক কেবল আবিষ্কারক যারা আছে, একদল বৈজ্ঞানিক বলতেছে যে আমরা তৈরি করছি, একদল বৈজ্ঞানিক বলছেন না এটা আমরা স্পেসশিপ থেকে পাইছি, স্পেসশিপ যেটা এলিয়ন শিপ বলা হয়, এটা অন্য গ্রহ থেকে আসছে পৃথিবীতে। যদিও কথাগুলো হাস্যকর আমার, কিন্তু এগুলো সত্য। আপনারা বিভিন্ন দেশে নিষ্পার করেন, বিভিন্ন দেশে যান, ওদের সাথে কথা বলেন।
না এটা আসলে আপনি যেটা উদাহরণ দিলেন সেটা যেমন ঠিক, ভাই ঢাকা শহরের বাইরে কেউ জান না,
আমরা কিছু জানি না
কিছু।
এই ঢাকা শহরটার বাইরে গিয়ে আপনি জাস্ট 10টা দিন স্টে করেন, আপনার পুরো লাইফের থিঙ্কিংটাই অন্যরকম হয়ে যাবে। আমি ঢাকায় শান্তি মতো নিঃশ্বাস নিতে পারি না ভাই, নিঃশ্বাস নিতে পারি না, যেটা সুনামগঞ্জে গেলে আমি আমার দেশে বাইরে নিতে পারি। তো এখানে একটা নিঃশ্বাস, এটা ব্রিদিং যে টেকনোলজিটা, এই যে আমরা বলি মেডিটেশন,
এই জন্যই বলি যে মানে আপনি যেটা দেখতেছেন তার বাইরে যে অনেক বড় একটা জগৎ থাকতে পারে, বিশ্বাসযোগ্য বিষয় থাকতে পারে, সেটাকে তুচ্ছ তাচ্ছিল্য করে উড়াই দিয়েন না, এবং আপনি সেটা নিয়ে কোয়ারি করেন, একটা ধাম করে একটা সমাধানে যায়
জানেন না, তাই বলে আপনি হাসতেছেন।
যারা
জানেন না দেখে হাসতেছেন, জানেন একটা হচ্ছে মানুষের সাথে কথা বলা, একটা হচ্ছে মানুষের সাথে মিশে যাওয়া, এটা ভিন্ন জিনিস। জানেন দেখবেন অনেক কিছু জানতে পারবেন, পৃথিবীতে অনেক কিছু জানা যায় না। জিন সম্পর্কে আমরা যে বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলি, জিন সম্পর্কে আমি প্রচুর স্টাডি করি ইদানিং, হয়তো সেটা আমার টুকটাকে স্ট্যাটাস দেখলে বুঝতে পারবে হয়তো লিসনাররা, কারণ আমি যেটা নিয়ে হোস্ট করতেছি সেটা সম্পর্কে আমি যদি না জানি আমার তো জানা উচিত। আমি একটা জিনিস, আমি নিজেও কিছু দেখি নাই কখনো, কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে যদি এটা বিষয়টা যদি গ্রহণযোগ্য নাই হবে, তাহলে এত এত কমপ্লেইন কেন আসে, এত এত প্রবলেম কেন আসে, এবং সবগুলো প্রবলেমের মধ্যে সিমিলারিটি আছে।
হ্যাঁ
ম্যাক্সিমাম প্রবলেম গুলোর মধ্যেই সিমিলারিটি আছে যে ভাইয়া এটা করতেছে, ভাইয়া ওইটা করতেছে, তাহলে কেন হবে? এবং সারা দুনিয়া ব্যাপী এই প্রবলেম গুলো,
আমরা বাংলাদেশ যারা দক্ষিণ এশিয়া যেটা বলি, ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ, এদের আমরা বলি যে এদের উপরে জিনের প্রভাবটা বেশি, আসলে সারা বিশ্বে বেশি। আমরা বিশ্বের খবর তো জানি না, কজন জানি আমরা বিশ্বের খবর, আমরা জানতেছি না। আমাদের আপনি ইমেল দেখেন, আপনার ইমেল তো আমাকে একদিন দেখাইছেন, অসংখ্য ইমেল বিদেশিদের, ফ্রান্স থেকে ইমেল আসছে, রাশিয়া থেকে আসছে, লন্ডন থেকে আসছে,
কিন্তু ওরা আসলে বিষয়টাকে জিনের প্রবলেম না বলে অন্য কিছু প্রবলেম দেখাইছে।
আমরা মেল পরে দেখলাম, আমি তো মেয়ে পড়ছি, আমাকে দেখাইছেন ডাক্তার সাইকোলজিস্ট সব দেখাইছিস, একটা বিশেষ পাহাড়ের একটা জায়গাতে যেখানে ওয়াদিয়াল জিন নামই
হয়েছে
জিনের পাহাড়, এবং ওখানে গাড়ি উল্টা পথে
মানে
বাড়ি 120 কিলোমিটার গতিতে চলতে পারে, উপর দিকে ওঠে,
কারণ সায়েন্টিস্টরা বলছে একটা ইলিউশন,
ইলিউশন এবং
ইলিউশন
এখানে বলতেছে হাতে চুম্বকের কারণে, কোনো কারণে এটা হচ্ছে
পানি খুব না,
চুম্বক না, ইলিউশন বলতে
এটা হচ্ছে এরকম যে বেসিক্যালি পানি যদি উপর থেকে নামে, নেমে যদি দু একটু উঁচু নিচে থাকে, মূল পানির স্রোতটা তো অনেক উপরে, ব্যাপারটা এরকম আর কি।
এবং সৌদি আরবে কিন্তু সন্ধ্যার পরে ওখানে কিন্তু জাল চলাচল বন্ধ করে নিষেধ করে দিয়েছে, এখন দোকান নিষেধ করে দিয়েছে। আর যদি এটা ইলিউশন হয়তো দোকানগুলো নিষেধ করতো না গভর্নমেন্ট, গভর্নমেন্ট নিষেধ করার কোনো কারণ, আরব একটা মুসলিম কান্ট্রি জিনে বিশ্বাস করে, সুতরাং সবকিছু মিলিয়ে হয়তো জিনিসটা বন্ধ করার কারণ না, বন্ধ করার পিছনে অবশ্যই রহস্য আছে। আমি বলবো না, পুরো পৃথিবী ভাই রহস্যময়,
আমি আসলে অত মানে খুব বেশি উপরে চলে যাচ্ছে আপনাদের আলোচনা, স্পেসশিপে উঠে যাচ্ছে,
আমার কোনো সমস্যা নাই, সময় আমি একটু ইন্টারাপ্ট করি। আমরা যে সায়েন্স নিয়ে এত বেশি যৌক্তিক মনে হওয়ার চেষ্টা করি, সামান্য একটা স্থিতর, সামান্য একটা জলোচ্ছ্বাস, সামান্য একটা, এটাকে কি বলে জাপানে সুনামি, মুহূর্তের মধ্যে আমাদের যেই সৌর্য বীর্য শক্তি সেটাকে মুহূর্তের মধ্যে করে দেয়। একটা মশার কাছে একটা মশার ছোট্ট একটা ভাইরাস, চিকনগুনিয়া কি করে দিল আমাদেরকে,
সব ধ্বংস
মানে
ব্যথা করে দিল।
আমরা সিধা এই মশার কাছে দেখেন 1400 বছর আগে আল্লাহ বলছে যে আমি নমরুদকে মারতো, মশা দেয় তার লেংড়া মশা দেয় মারছে, তো সেই মশা আজকে আমাদেরকে মারতেছে। তো মশার যে ক্ষমতা, মানে আল্লাহ বলছে আমার সৃষ্টির, আমার মাখলুকের, আমার তৈরি করা জিনিসের প্রত্যেক জিনিস তোমার জন্য নিয়ামত। তো এই নিয়ামত গুলো আল্লাহর, মানে যেগুলো একটা হচ্ছে মেটারিয়ালিস্টিক জিনিস, মানে ম্যাটেরিয়াল। খুবই ভালো একটা প্রসঙ্গ নিয়ে আসছেন, এই প্রসঙ্গে আমি বলে ফেলি, আমার পরে মনে থাকবে না। আমি সেদিন ডক্টর বেলাল ফিলিপস এর একটা ভিডিও দেখেছিলাম ইউটিউবে, ওনার রেফারেন্স দিয়েই বলি, উনি বলতেছেন যে আমরা যে জিন বসে আনি বা জিন যে নিয়ন্ত্রণ করার চেষ্টা করি, এটা পরিপূর্ণভাবে হারাম, যেটা আপনি কিছুদিন আগে দেখেছেন দুইটা এপিসোডে আপনি বলছেন
আল্লাহ বলছে হারাম।
আমরা যে যেমন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এত বড় বড় যুদ্ধ করছে, মাত্র 200 জন 300 জন সৈন্য নিয়ে হাজার হাজার সৈন্য হাজার হাজার কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করছে, এবং সেখানে আমরা জয় জয় বিজয়ী হয়েছি, আমরা কোন কোন সময় হারিয়ে হেরেও গেছি, উনি তো সর্বেসর্ব মানুষ ছিলেন, তো ওনাকে যদি আল্লাহ ওই ক্ষমতাটা দিত যে জিনকে কন্ট্রোল করে তুমি এই যুদ্ধে জিতে যাও, তাহলে উনি তো সে কাজটা করতে পারতেন
না। করার কারণ আছে ভাই, হযরত সুলাইমান আলাইহিস সালাম দোয়া করতে আল্লাহর কাছে, আল্লাহ এই ক্ষমতা আমি ছাড়া যাতে তুমি কাউকে না দাও, এই জন্য আল্লাহ কাউকে দেয়নি, আর নাহলে দিত
না। কিন্তু উনি তো নিজেও উইশ করেন,
উনি তো চাইলে পারতেন,
উনি তো নিজেও করেন
কথা, আল্লাহ
উনি তো আল্লাহকে সাহায্য চাইছেন, তখন আল্লাহ জিব্রাইলের
ব্যাপারে তেমন কোন কথাও বলেন নাই, উনি যে খুব বেশি বিষয়ে কথা বলেন তাও কিন্তু বলেন নাই। সেখানে জিনদেরকে নিয়ে এরকম বিভিন্ন রকমের ব্যাখ্যা, এটার জন্য এটা করো, এটার জন্য ওইটা করো, এটার জন্য এটা করলে জিন এইভাবে বসে থাকা যাবে, যেটা করলে এটা হবে, এবং এটা করে এই জিনিসগুলো যে করা হচ্ছে এটা কিন্তু
শুধু হারাম। কেন হারাম করেছে জানেন কিভাবে হারাম করেছে? কারণ এটার যে বিরাট ক্ষতি আছে, একটা বিরাট ক্ষতি আছে। আপনি একটা মানুষকে দাস বানায় রাখবেন, তার মধ্যে আস্তে আস্তে আপনার প্রতি একটা তিক্ততা তৈরি হবে, অবৈতনিক সে একসময় আপনাকে মেরে ফেলতে পারে। আর একটা ব্যাপার আপনি যদি অনুমতি আমি বলবো রেডিওতে, এখন অনেকে প্রশ্ন করে ভাই আমি জিন হাজির করা যেত হারাম, হাজির করবো আমি জিনকে বন্ধু বানাবো, এই ব্যবস্থা করে দেন তো সেটা যে সিস্টেমটা আমার জানা আছে, যদি আমি বলি এটাকে বলা ঠিক হবে
না? বলা হবে ঠিক হবে না, এবং আপনি যেটা বলতেছেন সেটাও যে প্রমাণিত সত্য তা তো না। আপনারা তো জিন 1000 জিন বন্ধু নাই, বা পাঁচটা জিন বন্ধু নাই, সাতটা জিন বন্ধু নাই,
নাই জানি না। যদি বন্ধু কেউ বানাতে চায় সেটার জন্য কিছু সিস্টেম আছে, কিন্তু আমার মনে হয় না এগুলো করা উচিত হবে। কারো
প্রয়োজন নাকি মানুষকে বন্ধু
বানাতে? ভাই যেমন যদি সবাই স্পাইডারম্যান হয়ে যেত, স্পাইডারম্যান সবাই হয়ে যেত কি করতো? কেউ ভালো করতো, কেউ ক্ষতি করতো, স্বাভাবিক। তো এই জন্য যাতে মানুষ ক্ষতি না করে জন্য অনেক কিছুকে রোহিত করে রাখছে।
আমি আমি একটা মানে আপনাদের প্রসঙ্গটা নিয়ে একটা প্রশ্ন করি। জিন তো অনেক ক্ষমতা দেওয়া হয়েছে, অনেক পাওয়ার রয়েছে, তারপরেও দেখা গেছে যে জিনের কোনো কিছু একটা কাজ করার জন্য কেন একটা হিউম্যান বডির উপর ডিপেন্ড করতে হয়? হিউম্যান বডিটা কেন দরকার?
আচ্ছা এটা একটা ব্যাখ্যা আছে, ও যে পাওয়ার করতে ব্যাখ্যাটা আমি একটু দিই। সেটা হচ্ছে জিন কাজ করার জন্য কখনো এটা করে না, জিন কারো কাছ থেকে কোনো ইন্টারেস্টের জন্য নেয় না। জিন তিনটা ফর্মে মানুষের শরীরে আসে, ঠিক আছে? একটা যেটা হচ্ছে যে তুমি যদি জিনকে ডাকতে থাকো বিভিন্ন ভাবে, ব্ল্যাক ম্যাজিক ঠেজিক করে জীবন বিভিন্ন ভাবে যদি তুমি ডাকতে থাকো, বারবার কাছে আসতে থাকো, তাহলে জিন অনেক সময় তোমার কথা সাড়া দিবে। আরেকটা যেটা হচ্ছে বলা হয়েছে যে জিন কোথায় আছে তুমি জানো না। লাইক আমরা এখানে আড্ডা দিচ্ছি, এখানেও জিন থাকতে পারে, যদি ধর্মীয় আমাদের ধর্ম যেটা বলা হয়েছে
থাকতে পারে। আমি ফিল করেছি ভাই, আমি এখানে ফিল করেছি এখানে সামথিং আছে।
তো এইখানে এইখানে বিষয়টা হচ্ছে যে যদি কোনো কারণে যদি ফিলটা এরকম হয় যে তুমি একটা কাজ করছো, ধরো তুমি ওইখানে একটা অকামকম কিছু একটা করছো যেটা জিনের বডি তাকাত লাগছে, তাহলে সে তোমার উপর আসর করতে পারে। হ্যাঁ এরকম সুনির্দিষ্ট কিছু কারণ আছে, দুইটা তিনটা চারটা পাঁচটা কিছু কারণ আছে, এবং ওরাও যে খুব বেশি তোমার শরীরে খুব ইজিলি ঢুকে যেতে পারে তা কিন্তু না। তিনটা চারটা সময় ওরা তোমার শরীরে ঢুকে
সময় পারবে না।
একটা হচ্ছে তুমি যদি খুব মারাত্মক রকমের রেগে থাকো, মানে তখন তোমার হিতাহিত জ্ঞান থাকতেছে না, তখন শরীরে ঢুকে। অ্যান্ড ভেরি ইন্টারেস্টিং, এটা সায়েন্সের একটা ব্যাখ্যাও আছে যে ব্রেনের কোনটা যদি ব্রেনের ইলিউশন যদি একটু ইয়ে হয়ে যায়, ব্রেনের যদি কন্ট্রোল পাওয়ারটা লুজ হয়ে যায়, তখন তোমার শরীরের মধ্যে কি ধরনের কেমিক্যাল চেঞ্জ আসতে পারে।
আমি সেটাই চিন্তা করছিলাম, আমি যদি খুব বেশি মাত্রায় রেগে থাকি আমি এমনিতেই অ্যাবনর্মাল হয়ে যাব, খুব বেশি লাগে।
তুমি যেটাকে বলতেছো এমনিতেই অ্যাবনর্মাল হবা, সেটা
আমি অনেকের কাছেই শুনেছি এবং আমি এমন অনেক ফোন কল পেয়েছি, অনেকে ফোন
মাথার উপরে মাথার উপর
ট্রেনের মধ্যে
আর বলতেছে বায়ো প্লাস্টিক বায়ো প্লাস্টিক।
অনেক ফোন কলে মানে এরকম ফোন কল আমরা পেয়েছি, অফকোর্স আমরা ওগুলাকে কাউন্ট করি নাই বা আমরা নেই নাই। ওখানে বলা হয়েছে যে মানুষের সাথে জিন নাকি মানে বিয়েও করছে, মানুষকে নাকি বিয়ে করে জিন।
আরে তোমার কথার মাঝখানে পথ দাও, আমাদের আমাদের মধ্যে চিফ গেস্ট চলে আসছে, আমাদের দরে
দেখতে পেয়েছি আমি
চিফ গেস্ট। যার কথা আমরা অনেকক্ষণ ধরে বলতেছিলাম এবং যার কথা কি বলা হয়েছে সেটা যদি সে রেডিওতে শোনে তাহলে যাবে না, আমি এক সপ্তাহে বাসা থাকতে পারবে না,
খাওয়া দাওয়া বন্ধ।
কিভাবে আমাদের মাঝে চলে আসছে, দিদিভাবে একটু ফ্লোর দিই, ভাবি আসুন প্লিজ।
আমি অবশ্যই প্রশ্নটা ভাবিলে দেখেই করছি,
কি অবস্থা সবার?
সবার অবস্থা তাই
ভালো, তার আগে
জিনকে ভয় পান আর আমি 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 হচ্ছে ভয় পাই তাকে। তুমি কিছু বলতে চাচ্ছো তুমি, কেমন কাটলো?
হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক ভালো, কালারফুল।
ঈদের মধ্যে কাউকে বাইকে
না 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 রেজা ভাই বলছে যে
সবার কাছে আমাকে এরকম মানে কিলা ডাকাত সাজাও কেন?
ডাকাত না, আমি তো ভয় পেয়ে ভালো জিনিস মানে আবার তার পকেটে নাকি মাত্র 250 টাকা ছিল যে সেটা দিয়ে সে নিজের জন্য একটা টি-শার্ট কিনছে, বাকি নাকি সব আপনার দখল।
সেটা আমার এখনো পড়া না, আমি
আসলে
আসলে আমি আরো সব কিছু আছে
থাকি রাহান ছিল আমরা
পোর্শনটা দেখাতে পারছি না বলে আন্তরিকভাবে দুঃখিত।
তোমার জন্য সবার আগে শপিং তোমার জন্য করা হয়েছে। মায়ের ছেলে তোমার জন্য সারা জীবন তোমার মাই কিনে আসছে, তোমার দেখো নাই
দেখে দেখি কিনছে, কিন্তু আমি ঈদের দিন সেটা
আমি একটা জিনিস বলে ওর এক এক শোকেস ভর্তি জুতা, দুই আলমারি কাপড়, তারপরেও সে বলে সে ওনার তার নাকি কিচ্ছু নাই কিচ্ছু নাই।
এইবার আপনারা বুঝতে পারলেন আমি জনদরদির আসল চেহারা বের হয়ে যাচ্ছে। আমরা যদি একটু ঘাটি আমাদের কিতাব ঘাটি যেটাকে ফুরকান বলে কোরআন শরীফকে ফুরকানও বলা হয় সত্যি মধ্যে বিভেদকারী, সেখানে আমরা রানী বিলকিসের ঘটনা যদি আমরা একটু পড়ি আমরা জানতে পারবো যে সেখানে ধনী মহিলা ছিল রানী বিলকিসে, রাজরানী ছিল যে সুলেমান আলাইহিস কাছে আসছিল এবং ওনার সাথে সুলেমান বিয়ে হয়েছিল কোন কোন রেওয়ায়েতে শোনা যায়। ওকে রেজা ভাই, আমার মনে হয় আমরা এখান থেকে ফিরবো একটা ছোট্ট বিরতি নিয়ে। হ্যাঁ, আমরা ফিরে আসতেছি। আচ্ছা হ্যাঁ, আমরা যেখানটায় ছিলাম বিরতির পর ফিরে আসলাম। ভাই আপনি বোধ হয় যেটা বলতে থাকেন, হ্যাঁ রানী বিলকিসে রাজরানী ছিল যে সুলেমান আলাইহিস কাছে আসছিল এবং ওনার সাথে সুলেমান আলাইহিস বিয়ে হয়েছিল কোন কোন রেওয়ায়েতে শোনা যায়। তো সেখানে রানী বিলকিসের যে ফ্যামিলি ছিল তার মা বা বাবা ছিল, এখানে শোনা যায় এমন তার বাবা অথবা মা তো একজন, আমার এই মতো ভালো মনে করতেছে না, বাট এটা কনফার্ম ওর ফ্যামিলি মেম্বাররা জিনকে বিয়ে করছিল, কিন্তু ওদের কোনো বাচ্চা কাচ্চা হয় নাই। জিনের সাথে যদি মানুষের বিয়ে হয় সেখানে বাচ্চা কাচ্চা হয় না, কিন্তু এখানে ব্যাপার আছে কি না, কিন্তু এখানে ভাই আপনি যেটা বললেন, আপনি যদি বলেন হয় না তাহলে এটা এটা কিন্তু বলা ভুল হবে। হয় না আমি মনে করতেছে, হয় একসাথে মনে করতেছে হয় না, ক্লিয়ার করে দিচ্ছি। জিনের সাথে যদি ইচ্ছাকে তোমার কারো বিয়ে হয় প্ল্যান করে আমি জিনকে বিয়ে করবো, একটা মেয়ে বলতেছে আমি ছেলে জিনকে বিয়ে করবো, সিদ্ধিরও খুব শখ চলেছে জিনকে বিয়ে করতে।
সিদ্ধিরভাবে মাঝে মাঝে যখন কথা হয়েছিল তিথিভাবে একবার বলেছিল কথা প্রসঙ্গে, কবে মনে নেই সেটা বলছিল, আমি যখন ওকে বিয়ে করি আমি প্রথমে ভাবছিলাম যে আমি মানে একটা জিনকেই বিয়ে করতে
যাচ্ছি। সেটা মাইক্রোফোন ভাবিকে দেন, পরে আপনি কি পাইলেন জিনকে বিয়ে করার পরে? আপনি উচিত ছিল এখানে টুন শব্দ দেওয়া ভাই। আসলে তিথি আমার কখনো বিলিভ করে না, কোনোদিন না, বিয়ের আগে সে খুব ইয়ে করতো আমার সাথে মিশে শরীর, মানে বলে না মক্কা লোক হস পায় না, রাত থাকতে রাতের মর্যাদা নাই, আমারই অবস্থা হয়েছে ভাই। তিথি যে আমাকে বিয়ে করছে, ভালোবেসে বিয়ে করছে, আমি বলবো না যে প্রেমের বিয়ে, আমার সাথে তার দেখা হয়েছে, বিয়ে হয়ে গেছে, মানে জাস্ট খুব শর্ট টাইমের মধ্যে আমি তাকে ভালো লাগছে, তার বাবা আগে কপালে লিখেছিল প্রস্তাব পাঠাইছি, বিয়ে হয়ে গেছে।
এটা লেখা হওয়ার সময় কি ধাক্কা টাক্কা খেয়েছে?
ধাক্কা খায় নাই, তো তেমন কোনো প্রেমের বিয়ে না, অ্যারেঞ্জ ম্যারেজ না। তাকে ভালো লাগছে আমার, আমার কাছে মনে হচ্ছে আমার জন্য পারফেক্ট, আমার জীবনে যত ফ্রেন্ড সার্কেল ছিল সবার মাঝখান থেকে রেডিওতে একটা শো করতাম, শোর নাম ছিল ইউটার্ন, কিভাবে মানুষ ইউটার্ন নেয়, আপনারা রেজা ভাইকে ঠিক আধা ঘন্টা আগে যেটা শুনতেছিলেন এবং আধা ঘন্টা পরে
শুনতেছিলেন,
তার ভয়েস কন্টেন্ট সবকিছু কিভাবে ইউটার্ন নিল। আমি কিন্তু বাতাসের মাঝখানে বিয়ের যে ব্যাপারটা বললেন, আমি যদি বলি যে যদি প্ল্যান করে বিয়ে করে জিনকে, সেক্ষেত্রে বাচ্চা কাচ্চা হবে না, কোথাও এই ধরনের ঘটনা ঘটে নাই, বাচ্চা হওয়ার যে ঘটনা ঘটে নাই, কিন্তু যদি জিন দ্বারা কোনো মেয়ে পজেস্ট হয়, সেখানে পজেস্ট বলবো না, আসলে এমন এক টাইম, কিছু কিছু টাইম থাকে মেয়েদের যখন আসলে মিলামেশা করা ঠিক না, ওইসব টাইমে যখন মিলামেশা হয় শয়তানরা সুযোগ পায়, তো শয়তান তখন সুযোগ পায় কোনো কিছু করার ওই মেয়ের সাথে, এটা এটা কিন্তু ধর্ম ভাবেই বাচ্চা গুলা জন্ম হয়, সেগুলো আমার মতে, মানে আমি যতটুকু পড়াশোনা করছি ওই সময় মুহূর্তে যখন একটা ওয়াইফ মেয়ে প্রেগনেন্ট হয়, ক্রোমোজোম যখন ইয়ে করে, হ্যাঁ ওই বাচ্চাটা আমার ধারণা, মানে আমার পড়াশোনার ক্ষেত্রে বলতো, এবং এই বাচ্চার উপর জিনদের এফেক্ট থাকতে পারে খুব বেশি, মানে 90% প্রভাব থাকতে পারে এই বাচ্চা সারা জীবন। কিন্তু আবার অনেক ক্ষেত্রে দেখা যায় শোন ভাই, এইসব বাচ্চা খুব ট্যালেন্ট হয়, কিন্তু আমার ক্ষেত্রে ট্যালেন্টের সংখ্যা কিন্তু 1%,
1%। অনেকেরই বাচ্চা কাচ্চা আছে,
কনফিউজ হয়ে যাবে। আমি বাপে আপনার সঙ্গে একটু ইন্টারাপ্ট করতে চাই যদি আপনার অনুমতি থাকে। সেটা হচ্ছে যে অনেকেই অনুষ্ঠানটা শোনার পরে তার নিজের বাচ্চার ক্ষেত্রে অনেকে চিন্তা করবে, আমার বাচ্চাটা অ্যাবনরমাল
বা তারা কিন্তু স্পেশাল চাইল্ড, তারা আল্লাহ আল্লাহ সৃষ্টি, কিন্তু হয়তোবা তারা ওইসব মুহূর্তে কোনো কিছু করছিল হয়তোবা।
আমরা যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে একটু যোগ করে দেবের সঙ্গে, কোনো প্রতিবন্ধী না, কোন ধরনের জেন্ডার জনিত কোনো সমস্যা না,
প্রতিবন্ধী না,
মানে এটা যেটা বোঝাচ্ছে এটাকে স্পিরিচুয়াল ডিজিজ বলা হয়। এবং এই ডিজিজের জায়গাটা থেকে যদি ধর্মীয় বিশেষ কিছু পণ্ডিত মনে করতেছেন যে জিনের বাচ্চা যদি হওয়ার জায়গাটা থেকে কেউ এগ্রি করে তাহলে এই পার্টিকুলার সময়টাতে সেটা জিনের বাচ্চা হতে পারে, ওই মানুষের আকার প্রকার কি হবে সেটা নিয়ে কোনো কথা নাই।
ওই সময় তো নিষেধও আছে, মেনে হওয়া নিষেধ,
টোটাল ধর্মে নিষেধ আছে যে এই সময়টাতে একদম স্টপ করা হয়েছে।
গ্রামে
শুধু একজনই থাকে, কি যেন নাম মুসা না কি যেন, জিন টিমের, এবং ওইখানে সবচেয়ে ফানি কন্টেন্ট আমার কাছে ওইটাই মনে হয়েছে, পুরো ছবিটা অসাধারণ লাগে।
বিয়ে করতে জিনকে,
হ্যাঁ
বাচ্চাটা অন্যরকম। এই প্রশ্নটা আমি কেন, কিছু ফোন কল আছে, আমি যে ফোন কল পাই, আমার একটা ফোন কল আমি মানে এত বার পেয়েছি, ওই লোকটার নাম আমার মুখস্থ হয়ে গেছে, লোকটার নাম খুব সম্ভবত শাজান, সে থাকে রাজারবাগ। আমি প্রতিটা এপিসোডে পরে মনে তার ফোন কল পাই। সে ফোন কলে একটা কথাই বলে, তার মধ্যে কিছু জিনের প্রভাব আছে, তার রক্তের সাথে মিশে গেছে এবং হচ্ছে রাতের বেলা তার উপর ভর করে, এবং এটা খুব সম্ভবত কোনো একটা মেয়ে জিন বা কোনো কিছু একটা, এবং মানে কিছু একটা বিষয় ঘটে নিজস্ব মানে ইচ্ছাতে ঘটে না, তার অনিচ্ছায় ঘটে। এরপরে আমি জিজ্ঞেস করছি যে এটা কি পসিবল কিনা।
হ্যাঁ, রক্তের সাথে মিশে ব্যাপারটা এটা এটা আমি আমি একটা দলিল দিচ্ছি, সহি দলিল, সেটা হচ্ছে আমরা স্পষ্টভাবে জানি, এটা মজার তথ্য দেখিবে ভাই, আমরা জানি আমাদের সবার সাথে জিন থাকে, যেটাকে আমরা কারিন বলি, রেডিওতে বলছি অনেকবার, তো সেই জিন আপনার সাথে কথা সময় আমার সাথে আছে, কেউ ভাইয়ের সাথে সবার সাথে আছে। সেই জিনটা কাউ কাউকে খারাপ কাজ করায়, কাউ কাউতে ভালো কাজ করায়, আবার সেই জিনটাই স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিভেদ সৃষ্টি করে। তো আমরা যদি ভালো কাজ করি, ভালোভাবে চলি, মানুষকে সেবা করি, মানুষের জন্য কিছু করি, তখন আমার মনে হয় সেই জিনটা আপনাকে ভালো পথে নিয়ে যাবে, কারণ তাকে আপনি ট্রেন করতেছেন, ট্রেন আপ করতেছেন ভালো ভালো দিক দিয়ে, সেভাবে নিয়ে নিবে। কারণ জিনদের কিন্তু বোঝার বোধ শক্তি আমাদের চেয়ে অনেক কম, একটা পশুর মতো, একটা কুকুরের মতো মনে করেন, কুকুরটাকে আপনি ট্রেন আপ করেছেন, সেই কুকুরটা আপনি বল দিচ্ছেন, সে বল নিয়ে এসেছে, আমি যা হুকুম দিচ্ছেন সে হুকুম করতেছে। জিনদের সেন্স কিন্তু এরকম, আমাদের মতো তারা চিন্তা করতে পারে না, কখনো পারে না, তাদের বোধ শক্তি অনেক কম। এই জন্য আল্লাহ বলছে আশরাফুল মাখলুকাত, আমরা পৃথিবীর সেরা জিন।
এবং এখানে সবসময় একটা কথা বলি, যারা লিসনার যারা শুনতেছেন, যে রেজা ভাই যেটা বললো সেটা পাশাপাশি আপনারা নিজেরা স্টাডি করেন, নিজেরা পড়েন, হয়তো আরো কিছু ইনফরমেশন আপনারা অ্যাড করতে পারবেন, সো বিষয়গুলো নিয়ে কনফিউজ হওয়ার কোনো সুযোগ নাই। আর আরেকটা জিনিস যেটা হচ্ছে, কেউ যদি প্যারানর্মাল কোনো কিছুতে বিলিভ করে, লাইক তুমি প্যারানর্মাল ওয়ার্ল্ডটাকে বিলিভ করো, বিলিভটা দিন দিন এত বাড়বে যে আল্লাহ থেকে একটা শার্ট পড়ে গেল, তোমার কাছে মনে হবে এটাও প্যারানর্মাল। না, বিলিভটা করতে হবে, কি বিলিভটা করতে হবে, কারণ সহনীয় পর্যায়ে রাখতে হবে।
মানে এইটা মানুষের মাঝে আমার মনে হয় যে আমি এত ফোন কল শুনে শুনে মানে একটা মানে এটা কি বলে একটা মেনিয়া হয়ে গেছে, মানে কোনো কিছু একটা প্রবলেম, আমার মনে হয় পেটে যদি সমস্যা দেখা দেয় এটাও ভাবছে যে প্যারানর্মাল। এই সমস্যাটা যদি কোনো কারণে কোইনসিডেন্সলি শনিবার কিংবা মঙ্গলবারে হয় তাহলে তো কথাই নেই,
প্যারানর্মাল
ধরে ফেলে অবস্থাটা। মানে এই জিনিসটা আমার মনে হয় মানুষের লাইফকে তো অনেক কঠিন করে ফেলবে, ক্রিটিক্যাল করে ফেলবে, মানুষ মানে চলতে পারবে না এইভাবে।
রাইট রাইট, এখন এরকম অনেক আছে ক্ষেত্রে আসলে চলতে পা না পারা ব্যাপার না, প্যারানর্মাল জগৎটাকে বিলিভ করা একটা জিনিস, আর হচ্ছে এদের সাথে খাপ খেয়ে নেওয়া ভিন্ন জিনিস। আমি মনে করেন একটা বাসা থাকে, ছোট বাসা, মনে করেন ছোট বাসা থাকে, আমি সারা জীবন ছোট বাসা থেকে গেলাম, এখন আমি যদি সারা জীবন আফসোস করি, হাই হাই আমি কি করলাম কি করলাম, বড় বাসা কেন কিনতে পারলাম না, এই আফসোস করার চেয়ে বেটার হচ্ছে আমাকে ছোট বাসায় মানিয়ে নেওয়া। আমি একটা ছোট এক্সাম্পল দেখি ভাই, সেটা হচ্ছে আপনি মনে করেন যে আপনি কালকে মারা যাবেন, আপনাকে বোঝাবেন আমাদের মতো জ্ঞানী মানুষ, আপনাকে জিজ্ঞেস করি আপনি কালকে মারা যাবেন, আপনি জানেন কনফার্ম যে ডাক্তার বলেছে সময় নাই কালকে মারা যাচ্ছ, এখন আপনি কি কানবেন সারাদিন, হাই হাই করবেন, নাকি চিন্তা করবেন যে আজকে রাতটা আমি শান্তি মতো ঘুমাই নেই, কোনটা করবেন আপনি?
আমার ক্ষেত্রে
কি করবো,
আমার ক্ষেত্রে যেটা হবে আমি যাওয়ার আগে সবার আগে যা যা আছে সুন্দর করে গুছায় দায়িত্বটা পালন করে তারপরে বলবো যে আমি সেফ রাইট নাও না ওয়াই ওয়ান।
রাত্রেবেলা কি তখন ঘুমাবেন, আরামসে ঘুমাবেন?
না, আমি প্রিপারেশন নিবো সকালবেলা
করার জন্য।
আচ্ছা,
এর মানে আপনি হাই হাই করবেন না, মানে এটা নিয়ে আফসোস করবেন না, এটাই হচ্ছে আমাদের ভুল।
আমরা ভাই আপনি কিন্তু এখানে একটা খুব মজার কথা বলছেন,
এই যে মাঝে মাঝে কিছু লোকের ফাঁসি হয়ে যায় না, বড় বড় জায়ান্ট ফিগার, আমার কিন্তু এই চিন্তাটা হয়, আচ্ছা সেটা নিশ্চয়ই সে মারা যাবে,
নিশ্চিত মারা যাবে।
এবং আপনারা নিশ্চয়ই জানেন যে ঢাকা সেন্ট্রাল জেল যখন এখন তো রিভিল করে দিচ্ছে ঢাকা সেন্ট্রাল জেলের ভিতরে কি ছিল, ফাঁসির কষ্টটা কি, ওর সব তো দেখা যায়, ছোট্ট একটা রুম, টয়লেট করার একটা জায়গা, মানে সোজা হয়ে দাঁড়ানো যায় না, ওই লোকটা যখন অর্ডার হয়ে যায় তারপর কিছুদিন সে ওইখানেই থাকে, মানে ওটা ফাঁসির সেল বলে। তো ওই মানুষটা প্রতি মুহূর্তেই চিন্তা করে আমাকে এক সময় মেরে ফেলা হবে। ঠিক এক ঘন্টা আগে যখন ওনাকে আপনার হচ্ছে খাবার দাবার ভালো দেওয়া হয়, তারপরে লোকজনরা এসে দেখা করে যায়,
শিক্ষা জিজ্ঞেস করা হয়,
শিক্ষা জিজ্ঞেস করা হয়, আবার আমাদের নিউজও আসে যে মাগুর মাছের ঝোল দিয়ে ভাত খেয়েছে, এটা হয়েছে ওটা হয়েছে, এবং তারপরে যখন ফাঁসির মাছে তাকে নিয়ে যাওয়া হচ্ছে, এরকম খোলা একটা মঞ্চ তাকে ফাঁসির এটা পড়ানো হচ্ছে, ওই মানুষের অনুভূতিটা কি? এটা কখনোই আমার মতো মানুষ বা আপনার মতো মানুষ পারবে না, এটা কখনোই
পাইলাম
রাজু রে পাইলাম, মাঝখানে হুজুর একজন ছিল তাকে পাইলাম, আশিক রে পাইলাম, রেজা ভাইয়ের শ্যালক রে পাইলাম, তারপরে মানে রেজা ভাইয়ের যত আত্মীয় স্বজন ছিল রেজা ভাইয়ের বড় ভাইরে পাইলাম, আপনার তাকে এক সময় লাইভেও দেখছেন 100 প্লেস থেকে। তো মানে এই একটা সুবিধা হচ্ছে রেজা ভাই, কিন্তু আপনার আরেকটা রেজা ভাইয়ের একটা গুণ আছে সেটা আপনারা জানেন না, সে কিন্তু একজন আইটি স্পেশালিস্ট। তার সামনে আপনি ধরেন একটা কোনো কিছু দেখাবেন, সে পরের দিন সে একটা আপনাকে চাইনিজ মডেল তৈরি করে দিবে, এবং সে পারে না এমন কিছু নাই, কমপ্লিট একটা প্যাকেজ সবকিছু মিলিয়ে না, আসলে কমপ্লিট একটা প্যাকেজ। এবং সবচেয়ে বড় কথা কি, একটা মানুষ ধরুন ওনার সঙ্গে আমি চলতেছি প্রায় 6 মাস ধরে, ওনাকে আমি কখনো রাগ করতে দেখি নাই। আমি ব্যক্তিগতভাবে একটা কথা বলি ভাই, ব্যক্তিগতভাবে ভয়াবহ রকম একটা একজন রাগী মানুষ, আমাকে জনকে বলে না তোমাকে দেখতে রাগী মনে হয় এরকম মনে হয়, আমি আসলেই রাগী মানুষ, কিন্তু আমি ওই সব মানুষদেরকে অনেক বেশি পছন্দ করি যারা রাগ করে না, আমি যারা আমার একই থাকে সবকিছু হাসি মুছে নাই। একটা কথা আছে, রেজা ভাই যখন রাগ করে ওনার চোখ লাল হয়ে যায় কিন্তু মুখটা অনেক হাসি থাকে। তো এটা খুব বোঝা যায় যে ভিতরে ভিতরে যাইতেছে
ব্যাপারে। আমি আর একটু যোগ করি, বাইকের বাইকের তো জন্মের পর থেকে দেখতেছি, মানে যতক্ষণ পর্যন্ত চিনি মানুষকে চিনা যায় ওই বয়স থেকে দেখতেছি, এখনো একসাথে আছে কাজ করতেছি আলহামদুলিল্লাহ। অনেক হয় কাজের মধ্যে অনেক ভুল ত্রুটি হয়, কিন্তু
আমি মনে করি আমি মানুষকে ইন্সপায়ার করতে পছন্দ করি। এখন আমাকে অনেকে বলতে পারে যে ভাই আপনি যখন এত কিছু বুঝলেন আপনি কেন কোটিপতি হন না? আপনার বাবা অনেক ভালো মানুষ, আপনার মা অনেক অনেক কি বলবো, শি ইজ ভেরি হ্যান্ডসাম লেডি,
মনে হয় আমার তো দেখা হয়েছে ওনার সাথে, কথা হয়েছে এবং খুবই স্মার্ট।
এবং ঢাকার এই বাড়িটা আমার নিজের হাতে করছে, এখানে কোনো আমরা তো ছোট একদম ছোট কোলে, আমার নিজে একা করছে এই জায়গাটা দখলে ছিল, আমার নিজে লড়াই করে যুদ্ধ করে বাড়ি করছে এটা, আমার এই বাড়ি থাকি, একটা বাড়ি হচ্ছে আমার সামনে,
সামনে আরেকটা বাড়ি হচ্ছে
হচ্ছে। তো আমি বলবো ঢাকা শহরে যদি যাদের থাকার জায়গা নেই তারা রেজা ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবে। আমি বলবো এই কথা যে আল্লাহ বলেন যে তোমরা সম্পদ যদি অর্জন করো সেটাকে সঠিকভাবে বন্টন করো, তো জাকাত দিতে হয়, এগুলো করতে হয়। আমি মনে করি যে আমার যদি সম্পদ বেশি হয়ে যায় আমি এটা হিসাব দিতে পারবো না, এর চেয়ে আমি যতটুকু আছে আলহামদুলিল্লাহ মানুষের ভালোবাসা পাচ্ছি, এটি আমার জন্য অনেক কিছু, এর চেয়ে বেশি দরকার নেই আসলে।
আচ্ছা এই এত ভালোবাসা তো আপনি অনেক পাচ্ছেন, লোবান ভাইও কিছু ভালোবাসা চায়।
ঘটনা বলি কি যাবে, একটা মজার ঘটনা বলি,
আপনাকে একটা ঘটনা বলি, মজার কাহিনী বলি, নেপালে একটা ঘটনা বলি ফিরে ভাই। হ্যাঁ সুমন ভাই আসেন এখানে, সুন্দর সেনা আকুই আমার থেকে তাকে মজার ঘটনা বলি। যখন তিথিতে বিয়ে হইলো আমার, আমি দুই বছর পর নেপাল যাই, মানে নেপাল কিভাবে যাই, তিথি রাত্রে বলছে হঠাৎ করে আপনি নেপালের ছবি দেখলাম হিমালয় পর্বত দেখবো, মানে হিমালয় দেখতে তার মন চাইছে হঠাৎ করে রাত্রেবেলা, বলছে হিমালয় দেখবো, চলো হিমালয় যাই। পরের দিন আমি টিকিট কেটে গেছি নেপালে, কেটে পরের দিন রওনা, বিকালে রওনা, মানে রাত্রে চিন্তা করছি পরের দিন বিকালে রওনা নেপাল। নেপাল গেলাম তো নেপাল হচ্ছে পৃথিবীর দশটার ভয়ঙ্কর এয়ারপোর্টের মধ্যে একটা এয়ারপোর্ট, যেখানে
দুই পাহাড়ের রানওয়ে খুবই ছোট,
রানওয়ে ছোট, দুই পাহাড়ের মাঝখানে ফ্লাইট ল্যান্ড করে, এবং সেই নেপালি যারা পাইলট পৃথিবীতে তাদেরকে বেস্ট পাইলট বলা হয়।
ওয়াও, খুবই ডেঞ্জারাস এটা, এবং এখনো পর্যন্ত প্রচুর দুর্ঘটনাও ঘটে ওখানে।
ওই ওই দেশে যারা ল্যান্ড করে প্লেন সব পাইলট যেতে পারে না, স্পেশাল পাইলট,
স্পেশাল পাইলট লাগে।
তো নেপাল গেলাম, ঘোরাঘুরি করলাম, টাকা পয়সা খরচ করলাম ভালোই। এখন কিছুই হঠাৎ করে মনে পড়তো, আমি তুমি তো কেসিনো খেলতা, রোলেট খেলতা ইংল্যান্ডে, তো তুমি না বলতা তুমি রোলেটে এই পারো সেই পারো, আমাকে দেখাও আজকে, আমি কেমন তোমায় দেখাবো, আমি একটা স্কার্ট কিনবো, স্কার্টের দাম 7,000 টাকা, মানে নেপালি টাকায় 7,000 রুপি, তাই বলছি তো অনেক দাম এটা, আমি এটা কিনবো, আমি এখন যদি কিনবো আমাদের শপিংটা শেষের দিকে করি, আপনাকে ঘুরে নিই বেড়াই নিই। তো বলছে না তুমি কেসেন থেকে আমাকে দেখাও খেলে, তখন সে আমাকে বিলিভ করে না, এখনো করে না, তখন কম কম করতো আর কি, দিন দিন কম করছে তার বিলিভ। তো আমি বলছি চলো তাহলে কেসেনতে যাই। আর নেপালের সিস্টেমে যারা নেপাল গেছে অলরেডি তারা জানবেন, যারা জান নাই তারা জেনে রাখুন, নেপালে কেসেনোতে নেপালি এলাউড না, নেপালি নাগরিক কেসেনো খেলতে পারবে না, শুধু ফরেনার এলাউড। তো আমরা সেটা পাসপোর্ট নিয়ে চলে গেলাম কেসেনোতে, কেসেনোতে চিপ থাকে, টাকার বদলে চিপ থাকে, কয়েন থাকে আর কি, কয়েন সিস্টেম, ওখানে ভিতরে ব্যাংক আছে, টাকা দিলে কয়েন দেয়। তো আমি খেলা শুরু করলাম, খেলতে 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 খেলতে, তিথি এখন নাই চলে গেছে, ও শুনতো, ও বলতো আর কি। তো খেলতে 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 এমন হচ্ছে সব চিপ আমার পকেটে, আমার পকেট ভরে গেছে, জ্যাকেট শীতের দিন ছিল, জ্যাকেট পরা ছিল, আমার জ্যাকেট ভরে গেছে কয়েনে, তিথির জ্যাকেটও ভরে গেছে কয়েনে, আর পুরো টেবিল খালি গেছে। তো ইন্ডিয়ান যারা ছিল, বেশিরভাগ ইন্ডিয়ান ছিল, তারা বলেছে প্লিজ মানে হামকো আমারে মানে ব্যাগ দো, কয়েন গুলো তোমার ব্যাগ চাচ্ছে, যে কয়েন ব্যাগ দো। ওরা হেরে গেছে, সবাই হেরে গেছে, শুধু আমি জিততেছি ক্যাসিনোতে, কয়েক লাখ টাকা জিতে ফেলছি। তো আমি বলছি ঠিক আছে, তিথি বলেছে যে ঠিক আছে আমি দিচ্ছি, ফেরত দিচ্ছি। তো আমি তিথি আমি হারা শুরু করবো, নাহলে তারা কয়েন পাবে না, তিথি স্বাভাবিক টাকার প্রতি লোভ নাই কার দুনিয়াতে। তেমন তোমার কত টাকা লাগবে? 7,000 টাকা লাগবে, ওই কার্ডটা সে কিনবে, ক্যাসিনোর পাশে দোকান ছিল, মানে এটা স্ট্রিটের মধ্যে দোকানটা ছিল। আমি সবগুলা কয়েন টেবিলে রেখে চলে আসছি, কয়েক লাখ টাকা দেখো, 7,000 টাকার যে কয়েনটা সেই কয়েনটা ভাঙা টাকা নিয়ে ওকে দিয়ে দিতে কিনো, তুমি কিনে না, যদি এটা হারাম কাজ, আমি আল্লাহ কাছে তবা করে আল্লাহ মাফ করব, আমি এখন খেলি না। তো সেটাই বলবো যে আসলে টাকার প্রতি লোভ কখনো ছিল না আমার, আর আমি যদি বলি আমি অলৌকিক বা আমি কিছু পারি, সেটা দিয়ে আমি যে টাকা ইনকাম করবো সেটা কখনো ইচ্ছে আমার ছিল না। আমার ইচ্ছে হচ্ছে মানুষের কল্যাণ করা, এতটুকু কিছু না।
সেটাই হোক, আমরা আসলে আড্ডা দেওয়া শুরু করেছি ছাদের উপরে, এবং রাত অনেক গভীর হচ্ছে, বিশেষ করে ঈদ যারা কাটাচ্ছেন ঢাকা শহরের বাইরে গিয়ে, এখন তো ঢাকা শহরের লোকজন অনেক কম,
এখনো
সেটা ফাঁকা হয়ে গেছে, এবং গ্রাম অঞ্চল থেকে অনেকে শুনতে পাচ্ছেন। আমরা স্পেশালি থ্যাঙ্কস জানাতে চাই ঢাকার আশেপাশে যেসব জেলা আছে, যেমন কুমিল্লা, মুন্সিগঞ্জ, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, গাজীপুর, নারায়ণগঞ্জ, এইসব এলাকার লোকজন কিন্তু আমাদের ম্যাড ফ্যান আছে কিছু, মানে পাগল ভক্ত, এবং এরা শোনেন। এইসব এলাকায় যারা এখন আমাদের অনুষ্ঠানটা শুনছেন তাদেরকে আমরা বলবো যে আমরা আপনাদের এলাকায় আসতে চাই। 150তম পর্ব থেকে আমরা ডরের অনেক কিছু চেঞ্জ করবো, বিশেষ করে হন্টেড প্লেস গুলোতে আমাদের যাওয়া আসা শুরু হবে। সো আপনাদের যদি কোনো এলাকা জানা থাকে যে এই জায়গাটা হন্টেড, এই জায়গাটায় আপনারা এরকম কিছু দেখছেন, এবং আমরা খুব লুকিয়ে যাই, আসলে লুকিয়ে যাই এই কারণে যে ওই এলাকার লোকজন যদি জেনে যায় যে এখানে এরকম একটা দল আসতেছে যারা ভূত প্রেত নিয়ে কাজ করে, তাহলে কিন্তু আমাদের জন্য বিপজ্জনক। এবং সবকিছু মিলিয়েই আপনাদেরকে একটু খবর দিলে, আমাদেরকে ভিডিও পাঠালে আমরা যেতে পারি।
হ্যাঁ, শুধু যাবো অবশ্য ঠিক আছে, কিন্তু সেই জন্য একটু বলবো যে ভিডিওটা যখন পাঠাচ্ছেন আমাদেরকে, কিন্তু কিভাবে যেতে হবে লোকেশনটা, এবং আপনার সাথে যোগাযোগ করতে পারি কিভাবে, এগুলোর ডিটেইলস একটু বলতে হবে, তা নাহলে দেখা যাচ্ছে যে আমরা সেই আপনার হন্টেড জায়গায় যেতে গিয়ে হারিয়ে গেছি। তো যাই হোক, এবার একটু হারাতে চাই, কিছু সময়ের জন্য হারাতে চাই, কারণ ব্রেক নেওয়ার সময় হয়ে গেছে। তো আমরা কিছুক্ষণের জন্য একটু হারিয়ে যাচ্ছি, এরপরে ব্রেকের পরে আবার আপনাদের সাথে আড্ডায় ফিরে আসতেছি। বিরতির পর আবারও ফিরে আসছি, যেটা বলেছিলাম যে কিছুক্ষণের জন্য হারিয়ে যাচ্ছি আমরা, তো আবারও ফিরে আসছি সেই হারায় যাওয়া থেকে, এবং আড্ডা চলছে আজকে ঈদের স্পেশাল আড্ডা। আসলে এই জায়গাটাতে বসে আমরা অনেক সময় অনেক আড্ডা দিয়ে থাকি, এবং আজকে যেটা অফ এয়ারে আড্ডা দিয়ে থাকি, কিন্তু অন এয়ারে আড্ডা এই প্রথম আমরা পুরো চারজন মিলে, তা কিবরিয়া, সুমন, রেজা এবং লোবান, পুরো টিম মিলে আজকে আড্ডাটা হচ্ছে, এবং অন এয়ার আড্ডা হচ্ছে ঈদের স্পেশাল আড্ডা। তো রেজা ভাইয়ের কাছে আবার একটু যেতে চাই। রেজা ভাই, আমার আরো কিছু প্রশ্ন ছিল আপনার প্রতি।
রেজা ভাই, আড্ডা যেহেতু চলতেছে, ঈদের আনন্দে আছে, এবং আসলে আপনার সাথে আমার অফ এয়ারে অনেক আড্ডা হয়, কিন্তু অন এয়ারে আড্ডা খুব একটা হয় না। তো এই ফাঁকে ফাঁকে কিছু কিছু জিনিস আমার নিজের কাছেও কিছু কিছু থাকে প্রশ্ন, এবং অনেকেই এই ধরনের কিছু প্রশ্ন মাঝে মাঝে
করে।
আমার কিছু কিউরিওসিটি আছে, মানে জিন অনেক কিছুই করতে পারে, জিন আমরা চোখে দেখি না, কি বলে একটা অদৃশ্য জিনিস, যে কোনো কিছু ভেদ করতে পারে, কিছু করতে পারে, মানে আমরা এরকম আমি অনেক ঘটনা পেয়েছি, এবং ইভেন আমরা বিভিন্ন বাসায় যে যাই, হন্টেড প্লেসে যে যাই, ওখানেও দেখেছি অনেক। আমি ইনফ্যাক্ট কয়েকদিন আগে একটা বাসায় গিয়ে আসলাম, সেখানে এমন হয়েছে যে তাদের বাসা শেষ পর্যন্ত ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছে, যেইখানে বাসাটা তৈরি করেছে ওইটা নাকি জিনদের যাতায়াতের রাস্তার মধ্যে পড়েছে, মানে জিনরা সবসময় এই রাস্তাতে যাতায়াত করে। কিন্তু এটা কেন, এটা তো জিনরা রাস্তা চেঞ্জও করতে পারে। বা
আমি প্রথমে বলে নিয়েছিলাম আজকে, জিন্দা একটা বোকা জাতি, তো জিন্দা যে যাতায়াতের রাস্তা, তিন ধরনের রাস্তা আছে, আকাশপথ, পানিপথ আর আমাদের মতো চলাচলের পথ। জিন্দা আকাশপথে চলতে পারে, পানিপথে তারা চলতে পারে, এবং সাধারণ যে পথ আমরা যেভাবে চলাফেরা করি সেভাবে চলতে পারে। তো যদি আপনি দেখবেন অনেক সময় আমি একটা ঢিল মারলাম, একটা ইট মারলাম কোথাও, ওইটা জিনের বাচ্চার উপরে পড়তে পারে বা জিন্দের উপরে পড়তে পারে, তখন জিন্দের মধ্যে আসর করে, ওরা খেপে যায়। ঠিক এজ লাইক এ সাপ, এজ লাইক পশু, পশুকে আপনি যদি একটা সাপকে যদি ঢিল মারেন, সাপ কিন্তু আপনাদের তাকাবে, তাকে এসে আপনাকে মারার চেষ্টা করবে। একটা বাঘ বা কুকুরকে আপনি চিড়িয়াখানায় দেখবেন, বাঁদরকে যখন আপনি মারবেন, বাঁদরকে, বাঁদরও উল্টা আপনাকে হিট করার চেষ্টা করবে। জিনরা ঠিক 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 সেরকম। তো ওদের কিছু রাস্তা থাকে, যারা তাদের পথ থাকে, যে ওরা এই রাস্তা দিয়ে যায়, কারণ তারা বোকা জাতি, তারা সোজা যাবে, মনে করেন ঢাকা এখান থেকে মিরপুর যাবে, তারা তাদের গতি খুব দ্রুত, খুবই দ্রুত। যারা আকাশপথে যায় তাদের কোনো সমস্যা নেই, বাট যারা আমাদের মতো যায়, চলাচল করে, তারা খুব দুর্বল প্রকৃতির জিন বলা হয়, একদম দুর্বল। তাদের চলাচলের পথে যদি কোনো বাধা পড়ে, দেখবেন কোনো বাড়ি, কিছু বিশেষ বাড়ি, কিছু বিশেষ রুম, কিছু বিশেষ জায়গা, সেরকম তো সারা জীবনই হন্টেড থাকে, মানে যে একটা বিশেষ রুম, সেই রুম কখনো ভাড়া হয় না, ভাড়া থাকলে মানুষ থাকতে পারে না,
এরকম অনেক গিয়েছি আমরা।
তো ওই রুমটাই ভাড়া হচ্ছে না, ওই রুমটাই কেউ থাকতে পারে না, একটা থাকার পরে তারা পালায় যায়, ইভেন ওই জায়গায় দারোয়ান থাকতে পারে না, এরকম অনেক ঘটনা আছে। ওইটা হচ্ছে তার চলাচলের পথ। এবং আপনারা দেখবেন যদি ভালো জিন থাকে সেখানে, সেখানে মানে সুগন্ধি আতরে গন্ধ হয় হঠাৎ হঠাৎ, সবসময় না, হঠাৎ করে সুন্দর গন্ধের আতর, খুব সুন্দর মধুর মিষ্টি গন্ধ। আবার অনেক সময় দেখবেন দুর্গন্ধ, পচা সরা গন্ধ পাবেন, এবার খুব বাজে গন্ধ, ওই সময় খারাপ জিনরা থাকে সেখানে, এবং সেখান থেকে তাদের রাস্তাঘাট আর কি। তো এটাই বলো, জিনদের রাস্তাঘাট আমাদের মতো না আসলে, তারা যেদিকে মন চায় সেখানে যেতে পারে, বাট ঢোকার হওয়ার কারণে তারা নির্দিষ্ট পথ দিয়ে যায়। আর একটা মজার ব্যাপার হচ্ছে, যদি আমার রুম লাগানো থাকে, আমার জানলা লাগানো মনে করেন, এখন জানলা লাগানো ওইটা আমাদের ফোঁটা আছে, অনেক বাসা জানলা বালনা থাকে, ফোঁটা থাকে, ছোট ছোট ফোঁটা থাকে, জিন যখন ফুটে ওরা ঢুকতে পারে, ছোট ফোঁটাতে ঢুকতে পারে, ঢুকে গেল রুমের মধ্যে, ইনকেস আপনি কিন্তু জানেন না জিন ঢুকে গেছে রুমের মধ্যে ফোঁটা দিয়ে, আপনি পর্দা লাগাই ফেললেন, আপনি কিন্তু জানেন না জিন যে ঢুকে গেছে। এখন জিন আর খুঁজে পাচ্ছে না ফোঁটাটা, সে আর বেরিয়ে আর বেরোতে পারবে না, কারণ সে বোকা। রুমের থেকে বাইরে হওয়ার অনেক রাস্তা আছে, বা সে সবসময় চিন্তা করে, আমি যেদিকে ঢুকছি আমি সেদিক দিয়ে বেরোবো, এই জন্য সে তখন রুমে সে থেকে যায়, যতক্ষণ পর্যন্ত না ওই ফোরেটা আবার সে পর্দাটা সরানো হবে সে বেরোবে।
জিন তো আমরা জানি যে মানে ভেদ করতে পারে, দেয়াল ভেদ করে তো চলে যেতে
পারে যদি সে চায়, কিন্তু তখন বেশিরভাগ জিন দেয় বোকা, তখন তারা পারে না, তখন তারা আটকে যায় সেখানে এসে। অনেক সময় দেখেন ভালো মানুষ, ভালো সুস্থ মানুষ, সুস্থ সবকিছু ভালো, এভরিথিং ভালো, সে কোনো জিনকে ডিস্টার্ব করে না, কিন্তু সেই বাসায় সমস্যা শুরু হয়ে গেছে, এইসব কারণে সমস্যাগুলো হয়, মানে জিন আটকে যায়।
আর আরেকটা বিষয় আছে, যে ধরেন থাকার জায়গা, অনেকে অনেক গাছ কেটে ফেলছে, অনেক কিছু ওইখানে জিনরা থাকতো, তো অদৃশ্য একটা জিনিস এবং ওরা যে কোনো কিছু করতে পারে, ওদের কি মানুষের মতো এইভাবে থাকার জায়গা, এই ধরনের কোনো যদি থাকার জায়গা থাকে, সেই থাকার জায়গাটা আসলে তাদের বাসস্থানটা কিরকম, আমাদের মতো বিছানা বা
আমাদের মতো না, আসলে জিনদের থাকার বাসস্থান হচ্ছে খোলা, বাথরুমের চিন্তা থাকে বেশিরভাগ ক্ষেত্রে, মানে ময়লা জায়গায়, নোংরা জায়গায় জিনরা থাকে। কিছু কিছু ভালো জিন আছে যারা বিভিন্ন উপাসনালয় থাকে, মসজিদ মন্দিরে থাকে, ভালো জিনরা। আর খারাপ জিন যারা আছে, তাদের ওদের নিজস্ব কোনো জিনিস, তারা নিজস্ব বাড়ি ঘর তৈরি করতে পারে না, তাদের এই ক্ষমতা আল্লাহ দেয় নাই হয়তো, বা যতটুক আমি জানি তার বাইরে আমি জানি না। জিনরা তাদের থাকার জন্য বিভিন্ন স্থান গ্রহণ করে, যেসব রুম বা যেসব বাসা দেখবেন ছয় মাসের উপরে বন্ধ, বা ছয় মাস ধরে মানুষ থাকে না, জিনরাটা ফলো করে যে ছয় মাস হচ্ছে কেউ থাকতে পারে, তখন তারা মনে করে এটাকে নিরাপদ স্থান, ওখানে তারা বাসস্থান তৈরি করে, এভাবে জিনরা।
আসলে এই জন্যই মনে হয় কথা, একটা কথা মানে বলা হয় না, কোন জায়গা মানে পরিত্যক্ত অবস্থায় ফেলে রাখতে নেই, বাড়ি ঘর মানে এরকম হয়, মানে এরকম আমি দেখেছি, ইনফ্যাক্ট আমার আমার মাকেও আমি দেখেছি, যে অনেক সময় কোনো রুম যদি, যেটা আমরা দেখা যায় যে অনেকদিন ব্যবহার করা পড়ে না, মানুষের দরকার নাই, আসলে দরকার পড়ছে না, তারপর ওই রুমে প্রায় প্রতিদিন যে কোনো না কোনো কাজ করছে বা কিছু করছে, মানে মানে কারো এক্সিস্টেন্স ওখানে দেওয়া,
যে এখানে মানুষজন আসছে, মানুষের উপস্থিতি আছে, এই জিনিসটা জাহির মনে হয়, এই জন্যই বলা হয় এই কথাটা।
তারপর থেকে সমস্যা শুরু হচ্ছে তাদের, তাদের সাথে বিভিন্ন ঘটনা ঘটতেছে, বিভিন্ন
বাড়ির কথা আমার এখনো মনে আছে। আমি লোবান গিয়েছিলাম সেই বাড়িটাতে, বসুন্ধরা আবাসিক এলাকার একটা বাড়ি।
আচ্ছা।
এবং ওখানে হচ্ছে ঠিক একজন তাদের ফ্যামিলি মেম্বারদের একজন হচ্ছে, যে মহিলার ভদ্রমহিলার বাসায় গেছিলাম, তার ভাই লন্ডন থাকে, তা একটা রুম আছে তাদের, দরজা দিয়ে ঢুকেই হাতের ডান বাম পাশে এই রুমটা তার ভাই থাকতো। তার ভাই চলে যাওয়ার পর অনেকদিন রুমটা পরিত্যক্ত থাকে, এবং এর পর থেকেই আসলে তাদের প্রবলেম শুরু হয়। হঠাৎ করে একদিন তারা অনুভব করে যে এই রুমের মধ্যে কোনো কিছুর এক্সিস্টেন্স আছে। তারপর অনেক কিছু সাফার করার পর, অনেক খুজুর টুজুর আনার পর, তাদের পরামর্শে পরবর্তীতে এমন হয়েছে যে তার আব্বা প্রতিদিন যায় ওই রুমে নামাজ পড়ে এবং মাঝে মাঝে ওখানে যায় ঘুমায়। শুধু এই সমস্যাটা
আমি একটা ছোট প্রমাণ দিই আপনাকে, সুমন ভাই, আপনারা তো অনেক জায়গায় গেছেন, অনেক লাইভে গেছেন, বিভিন্ন জায়গায় গেছেন, অনেক হন্টেড প্লেস আপনারা,
অনেক হন্টেড প্লেস হয়েছে।
আপনারা দেখবেন সবচেয়ে বেশি হন্টেড প্লেস আমরা কাদের কোন কোন জায়গায় বলি, আপনার কি মনে পড়ে?
বেশিরভাগ আসলে বাসাই আমার
মাসায় বাসা, রাজবাড়ি গুলা কি মনে পড়ে আপনার? ভাঙ্গাচোরা রাজবাড়ি, ওগুলো কিন্তু বেশি হন্টেড,
বেশি হন্টেড।
কেন হন্টেড? কারণ রাজবাড়িতে অনেক রুম থাকে, অসংখ্য রুম থাকে, যেসব রুমে রাজা বা তার যারা রাজা ছিল বা যারা জমিদার ছিল তারা কোনো কখনো রুমে প্রবেশই করতো না, ওগুলো পরাই থাকতো,
ওভাবেই থাকতো।
এই জন্য রাজা গুলো এখন ধ্বংস হয়ে গেছে, কোন রাজা এখন নাই পৃথিবীতে, খুবই কম। মানে ইংল্যান্ডের রাজা আছে, নেপাল আছে, ভুটান আছে, কয়েকটা দেশ ছাড়া আর কোথাও কিন্তু রাজা নাই। বাংলাদেশে অনেক অনেকগুলো বাড়ি আছে, আপনি নাটোর গেলে পাবেন,
হ্যাঁ,
বিভাজনের সময় চলে গেছে। আসলে কেন চলে গেছে তারা ছাড়া কেউ বলতে পারবে না, তারা আসলে এইসব কারণে চলে গেছে। আমার মনে হয় যে পরিত্যক্ত থাকা অবস্থায় ওদের সাথে অনেক ঘটনা ঘটতো, রাজারা রাজাদের ফ্যামিলির সাথে কিন্তু অনেক ধরনের ঘটনা ঘটে গেছে। আপনারা বই পড়লে পাবেন, বিভিন্ন দেশের বই পড়লে পাবেন, রাজারা যখন অত্যাচার করতো বা এগুলো করতো তো তাদের উপরে এই ব্যাপারগুলো বেশি ঘটতো, তো রাজবাড়ি গুলোই হন্টেড বেশি আমি বলবো এইসব কারণে।
রেজা ভাই, এই মানে খুব সিরিয়াস আড্ডা করছি আমরা ঈদের মাঝেও, আসলে আমাদের কাজটা যেহেতু হচ্ছে মানে এমন কিছু জিনিস নিয়ে আমরা কাজ করি, এমন একটা টপিকের উপর আমাদের ভয় আসলে আসে, আমার মনে হয় অনেকে মানে ভয় পাওয়ার জন্যই মানে টিউন করে আর কি প্রোগ্রামটা শুনতে পায় এবং সাথে কিছু প্রবলেমের সমাধানও চায়। এরকম কিছু ঘটনা আছে, আমি বিভিন্ন ডকুমেন্টারিতে দেখেছি, মনে করেন যে কেউ মারা গেছে, তাদের কোনো কিছু একটা পছন্দের জিনিস বা কোনো কিছুর একটা টান থেকে গেছে বা ওই জিনিসটার প্রতি একটা কোনো ধরনের কোনো কিছু থেকে গেছে। যেমন কনজিউরিং এ আমরা দেখেছি একটা সোফাকে কেন্দ্র করে একটা দৃশ্য আছে, একটা বাড়িতে এই সোফাটা ছিল এবং পরবর্তীতে এই সোফার মালিক যে সে যখন মারা গেছে তাকে ওই মালিককে সোফার মধ্যে প্রায় দেখা যায়। যদিও এটা মুভির কাহিনী ছিল কিন্তু বিভিন্ন ডকুমেন্টারিতে আমি এই ধরনের ঘটনা পেয়েছি যে এই টাইপের ঘটনাগুলো
আমি তাহলে আমি ট্রু তাহলে আমাকে বলতে হয় কলকাতার ঘটনা। আমার মামার বাড়ি কলকাতা, আমার বড় মামা মামি সব কলকাতা থাকে, তো আমার বড় মামা বিয়ে করছে হিন্দু একটা, মানে আর মামি হিন্দু আর কি, এখনো উনি পূজা করে বা নামাজও করে দুইটাই করে। ওনার বাবা, হ্যাঁ, ওনার বাবাকে আমি দেখছিলাম মারা গেছে কদিন আগে। নাভি পর্যন্ত আসছে, মানে নাভি পর্যন্ত এভাবে আসছে,
মানে হিন্দু ব্রাহ্মণরা
যেটা
বলে
হইতা, হ্যাঁ, ওইটা পড়া। তো আমার এই বড় বয়স্ক মানুষ যখন গল্প করতে মন চায় তেমন একটা গল্প বসে গেছে যে দাদু কি অবস্থা, কি করেন, কি নাই, সে বিভিন্ন গল্প। উনি আমাকে হঠাৎ করে বলতেছে যে বাবা আমি তো আমার বউকে দেখতে পাই। আমাকে বলেন কি কিভাবে দেখতে পান? আমার বউ প্রতিদিন আসে আমার কাছে, এসে কথা বলে যায়, আমরা রাত্রেবেলা গল্প করি কিন্তু আমি তাকে ধরতে পারি না। উনি ছিলেন কিন্তু ডক্টরেট ডিগ্রি পাওয়া, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট নেওয়া, এবং উনি বই লিখতেন, অনেক বই ওনার লেখা আছে, আমি বইগুলো কোনো পড়ি নাই, শুধু সব ইংলিশে লেখা, বই লিখতেন, শিক্ষিত লোক, শিক্ষিত লোকের মুখে এই ধরনের কথা অবশ্যই অবিশ্বাস না, আমাকে বিশ্বাস করতে হবে, যেহেতু একটা মূর্খ লোক বললে কথা বা শিক্ষিত লোকের কথা আমাকে মানে এগুলো প্রভাবিত করে। আমি জিজ্ঞেস করতে কিভাবে দেখতে পান, ওর একটা হাড়ি আছে পিতলের, একটা এই পিতলের একটা বদনার মতো আর কি, কিন্তু বদনার মতো মুখ নাই, জাস্ট গোল বাটি, পিতলের বাটি, ওটা দিয়ে সে সবসময় ওই শিব মূর্তিকে দুধ দিয়ে ভিজাত, সে অন্য ওয়াইফ আর কি। ওই পাতিলটা যখন নড়ে উঠে নিজে নিজে, তখন আমি মনে করতেছি সে আসবে, তখন আমি প্রস্তুত হয়ে যাই, তখন আমি রেডি হয়ে বসি, আমার শরীরে আমি সেন্ট আতর তাতর লাগাই, ঘরে আগরবাতি দেই যে সে আসতেছে, তখন আমি রেডি হই, তার দশ মিনিট পরে সে চলে আসে আমার কাছে, আমরা গল্প করি, সারা রাত গল্প করি এবং ভোরবেলা আমি ঘুমাই। এখন তার কথা দেখে বোঝা যায় সুমন ভাই, হয়তো বা অনেকে তাদের ভালোবাসার মানুষ যারা অত্যন্ত ভালোবাসে যারা, তাদেরকে তারা দেখা পায়, এটা একটা ইলিউশন আমি বলবো, সায়েন্টিফিক দিক দিয়ে অবশ্যই ইলিউশন আর কিছুই না, হ্যালুসিনেশন ছাড়া কিছুই না, তাস তার মনের একটা ভাব, সে দেখতে পাচ্ছে তার নিজস্ব কৃত্রিম তৈরি করা একটা মানুষ। কিন্তু যদি আমি প্যারানর্মাল চিন্তা করি, তাহলে হয়তো বা ওই আত্মাটা ভালোবাসাটা এত বেশি ছিল যে সে আত্মাটাও তার ওই জামাই ভোজ আত্মার ব্যাপারটা, মানে আত্মিক সম্পর্কটা এখনো রয়ে গেছে তাদের মধ্যে, আমি এটাই বলবো। এর বাইরে তো
কিন্তু আরেকটা কনসেপ্ট আছে, আমি জানি না আপনি যেহেতু এই বিষয়গুলো নিয়ে অনেক ঘাটাঘাটি করেন, আপনি নিশ্চয়ই জানেন, আমি একটা কনসেপ্ট আমি পেয়েছিলাম একবার ঘাটাঘাটি করতে গিয়ে, যে কিছু মানুষ যে মারা যায়, একটা দম্পতি আমি পেয়েছিলাম, আমি তাদের নাম ভুলে গেছি, এটা খুব সম্ভবত আমেরিকা বা ইংল্যান্ডের একটা ঘটনা, তাদের একটা মাত্র ছেলে ছিল এবং এই ছেলেটা প্রায় 20-22 বছর বয়সে মারা যায়। তো এরপরে যেটা হয় যে এমন একটা পদ্ধতির কথা আমি ওইখানে জানতে পারি যে খুব নীরব একটা সময়ে, বিশেষ করে রাতের বেলা, আপনি বেসিনের পানি, মানে যেখান থেকে এক ধারায় পানি পড়বে, বেসিনের পানি বা কোনো টিউবওয়েলের পানি ছেড়ে দিয়ে, ট্যাপ ছেড়ে দিয়ে আপনি একটা রেকর্ডার অন করে বসে থাকবেন, কিছুক্ষণ পর আপনি যদি প্রশ্ন করেন সেই প্রশ্নের উত্তর দেওয়া হবে, ওই যে যাকে আপনি স্মরণ করছেন সে আসবে এবং উত্তর দেবে, এবং সেই রেকর্ডার যদি আপনি পরবর্তীতে শোনেন এবং সেই রেকর্ডারে নাকি তাদের ওই প্রশ্নের অ্যান্সারটা পাওয়া যায়। আমি জানি না আপনি এটা সম্পর্কে শুনেছেন কিনা,
বলবো শোন ভাই, এটাতে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি করে, সেটার প্রুফ যদি কেউ দেখতে চান, প্রুফ হচ্ছে আমার প্রোফাইলে গেলে পাবেন, রাত বিরেজা আমার প্রোফাইলে গেলেই পাবেন আপনারা, আমি একটা ভিডিও পোস্ট করছি বেশ কিছুদিন আগে, আমার আইপি ক্যামেরার ভিডিও, আমি থাকি তিনতলায়, নিচে দিতেছি ক্যামেরার নিচে, যে তিনজন লোক দাঁড়িয়ে আছে নিচে, তিনজন লোক আমার গ্যারেজে দাঁড়ায় আছে, আমার টেস্ট লকের গ্যারেজে,
কিছুদিন আগে আপনি
দিয়েছেন ভিডিও, এই তিনজন লোক আমার দিকে ক্যামেরার দিকে তাকিয়ে আছে, আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন, কিন্তু স্পষ্ট না, অস্পষ্ট, এবং আমার ক্যামেরাটা নাইট ভিশন, ওই মুহূর্তে আমার নাইট ভিশন কাজ করতেছে না। আমি বলবো যে এইসব ব্যাপারগুলো তো ইলেকট্রোম্যাগনেটিক ফিল তৈরি করে, যখন কোনো আত্মা, জিন, প্রেতাত্মা বা যেটাই আমরা বলি না কেন, বিভিন্ন নামে ডাকি আমরা শরীরই, তারা যখন আসে দেখবেন ইলেকট্রোম্যাগনেটিক ফিল তৈরি করে। আমরা দেখবেন আমরা মোবাইলটা প্লে করি, রেডিওর পাশে রাখি, রেডিওর সাথে মোবাইলটা কানেকশন আছে, মানে শাঁ শব্দ সাউন্ড করে, এটা একটা ফিল্ড। কিন্তু আমি এটাই বলবো যে আত্মা এসে কথা বলার ব্যাপারটা আমি কনফার্ম না, বাট যখন কোনো কিছু আসে আপনার উপর ভর করে, আপনি ডাকতেছেন কাউকে অন্য জগৎ থেকে, মানে আপনার একটা আমাদের সাথে ওদের একটা বাউন্ডারি আছে, একটা বর্ডার আছে, সেই বর্ডার ভেদ করে যখন চলে যাবেন আপনি, তখন তারা আপনার কথা শুনতে পাবে, তারা আর তারাও ওই বর্ডারটা ভেদ করে পৃথিবীতে আসার চেষ্টা করবে, তখন এই ঘটনাগুলো ঘটে। সুমন ভাই আপনি প্রশ্ন করেছেন, হয়তো বা আসলে এই আত্মার ব্যাপারগুলো পুরোপুরি
এটা নিয়ে অনেক, মানে অনেক ধরনের লজিক পাওয়া গেছে, কারণ এই রেকর্ডটা পরবর্তীতে বিশ্লেষণ করা হয়েছে, কেউ কেউ বলেছে যে আসলেই মানে যখন প্রশ্ন করা হয়েছে কিছু উত্তর পাওয়া গেছে, এই উত্তরগুলো এরকম না যে ক্লিয়ার বোঝা যায়,
এটা তো এটাকে ওয়াও থিওরি বলে, ওয়াও থিওরি, এই থিওরি নিয়ে বিজ্ঞানিক অনেক গবেষণা করছেন, গবেষণা রাইট বর্তমানে, ওয়াও থিওরি, যেটা আমরা আকাশ থেকে সাউন্ড পাচ্ছি, গ্যালাক্সিতে আমরা সাউন্ড পাচ্ছি, যেটা আমরা নাম্বার পাচ্ছি 7, বিভিন্ন ভাষায় নাম্বার পাচ্ছি, যেটা সায়েন্টিস্টরা মনে করছে জগতে বা অন্য একটা জগৎ থেকে শব্দ পাচ্ছি আমরা, তাদের ভাষাটা আমরা শুনতে পাচ্ছি বা ভাষাটা বুঝতেছি না, তো এটা হইতে পারে যে অন্য একটা জগৎ থেকে কোনো একটা।
খুব ইন্টারেস্টিং একটা টপিক এবং এটা নিয়ে আমি ঘাটাঘাটি করেছি, এবং আমার ধরুন আজকে আসলে ঈদের আনন্দে আমরা এই আর জিনিসটা নিয়ে ঘাটাঘাটি করবো না, অন্য কোনো একদিন আপনার সাথে যখন আড্ডা হবে, আশা করি যে অন এয়ারে কোনোদিন রেজা ভাইয়ের সাথে যখন আমার আড্ডা হবে এই টপিকটা নিয়ে আরো বিস্তারিত আলোচনা করবো, কারণ এটা নিয়ে আমার অনেক ধরনের প্রশ্ন আছে, এবং আপনি যেহেতু
আমরা এটাই বলবো পৃথিবীর যে বর্ডার আর ওই প্যারানর্মাল জগতের বর্ডার ভেদ করলে কি হয় সেগুলো আমরা সাথে একদিন বসবো আমি,
রাইট। এই পার্টে একটা মজার বিষয় হচ্ছে, এতক্ষণ আমি আর রেজা ভাই এত বকবক করতে করতে এই প্রথম মনে কিবরিয়া ভাইকে একটু চুপ করাতে পেরেছি, কিবরিয়া ভাই ছিল চুপচাপ বসে আমাদেরকে হা করে শুনতে, জানি না কি হচ্ছে, তো কিবরিয়া ভাইয়ের কাছে যাই আমরা।
ওকে, আমরা ফিরে আসলাম আবারও বিরতির পরে। তো আজকের আড্ডাটা সব মিলিয়ে ভালোই ছিল না, কিন্তু যদি একটু ভারী হয়ে গেল, ভারী হয়ে গেল।
আমি শেষ যদি বলতে চাই, আমি আমার স্টোরি দিয়ে আমি শেষ, যদি সময় আছে কিনা জানি না, সময় আছে আমাদের হাতে।
আচ্ছা
আমি একটা আমার একটা স্টোরি বলবো, ছোট স্টোরি। আমাদের সুনামগঞ্জের ঘটনা, আমার তো বেশিরভাগ সময় সুনামগঞ্জে কাছে, আমি একজন গ্রামের ছেলে, মাটির মানে মাটির থেকে উঠে আসছি, মাটি থেকে উঠে আসছি। তো 2003-4 সালে ঢাকায় আসছি আমি, তারা গ্রামে ছিলাম। ওইখানে ঘটনাটা বলবো আপনাকে, ওইখানে আমাদের হাসপাতালে একটা মর্গ ছিল, এখনো সেই মর্গটা আছে, এটা রেনোভেট করা হয়েছে, চেঞ্জ করে হয়েছে, মানে আরো উন্নত মানের করা হয়েছে, সেটা ভাঙা জোয়ার চলেছিল। তো হাসপাতালে যখন লাশগুলো আসতো, লাশগুলা ওই মর্গে নিয়ে কাটা ছেড়া করা হতো, তো আর যে লাশটা কাটতো সে মদ খেত সবসময়। এটা আমি যত ডোম, আমি যতটা শুনছি যে সবগুলো ডোমে আর কি মদ খেতে হয়, লাশকে কাটতে পারে না, এবং এই জিনিসটা যারা নোংরা পরিষ্কার করে
মানে সম্ভব না, একটা সুস্থ মস্তিষ্কের
এটা বলা হয় আর কি, সুস্থ আমাদের দেশের বাইরে যারা কাজ করে তারা কি মানে সবসময় এটা খায়, চিন্তা করে, যেমন ড্রেন পরিষ্কার করে, হরিজন, হরিজন বলা হয়েছে, হরিজন, এই হরিজন নাম সম্ভবত মহাত্মা গান্ধী দিয়েছিল, যাই হোক। তো এই হরিজন এরাও কিন্তু খুব নিয়ম করে কালচারই হচ্ছে হলো এই এটা খাওয়া।
একটা ময়লা তোলা, একটা হচ্ছে ভাই লাশ মানুষ একটা মানুষকে কেটে ফেলা, হ্যাঁ
ওই খুবই ভয়াবহ,
খুবই ভয়াবহ কাজ। হ্যাঁ, প্রতিটা লাশ কাটার সময় ওদের কাপড় গুলো একটা মাটির হাড়িতে রাখা হতো, অসংখ্য মাটির হাড়ি ভূমির মধ্যে ছিল, অসংখ্য মাটির হাড়ি, কয়েকশো হবে, কাপড় গুলো মাটির হাড়িতে রেখে দিত, মাটির হাড়িতে নাম্বার লেখা থাকতো, ওই লাশের পায়ে একটা নাম্বার দেখতো, ধরুন 509, মাটির হাড়িতে 509
টোকেন লাগানো থাকে,
টোকেন, যেটা বুঝে যেত এই কাপড়টাই লাশের। তো বিভিন্ন ব্যবহারিস টাওয়ারিস লাশ আসতো, মাটার কিছু আসতো, ওইগুলো আসতো। আমরা যেটা করতাম, আমরা ওইটার পাশে একটা মাঠ ছিল, কলেজের মাঠ, ওখানে খেলতাম ক্রিকেট। একদিন এমন হয়েছে ক্রিকেট খেলাতে সবাই চলে গেছে বাসায়, আমি রয়ে গেছি, তখন আমার একটা সাইকেল ছিল, ছোট সাইকেল ছিল, সাইকেল নিয়ে যাবো। আমি যখন মাঠের দিকে তাকাচ্ছি সাইকেল খুঁজে পাচ্ছি না, সবাইকে বলছি চলে যাও, আমি সাইকেল নিয়ে আসতেছি। খেলা শেষ, আমি ঘেমে গেছি পুরো, ক্রিকেট খেলতাম, সাইকেল খুঁজে পাচ্ছি না, আমি কনফার্ম সাইকেল খুঁজে নিয়ে গেছে, সাইকেল কিন্তু লক করা ছিল, তেমন ভালোভাবে লক করা, পিছনে চাকা লক করতাম আমি। তো সাইকেল পাচ্ছি না, পাচ্ছি না, খুঁজতে খুঁজতে হাঁটতে 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 আমি চলে গেছি হাসপাতালের কাছে, গিয়ে আমার চোখ পড়ছে মর্গের দিকে, দেখি মর্গের পাশে সাইকেলটা রাখা আমার। আর কেউ হতে পারে রেখে দিতে চাই না, লজিক হচ্ছে কেউ রেখে দিতে চাই না, ছতানে করে রাখতে পারে কেউ, তখন আমি কিন্তু ভয় পাই, প্রচন্ড ভয় পাই। তো আমি যখন কেমনে যাম, সন্ধ্যা হয়ে গেছে, মানে মগের বেড়া পড়ে গেছে, তারপর মানে আকাশে একটু অন্ধকার কিন্তু আলো আছে, আমি মর্গের কাছে গেলাম, তো ডান বাম তাকাচ্ছি, আর আমি মনে মনে দোয়া বলছি যে তুমি চলে আসছি হাসপাতালের ভিতরে মর্গের কাছে, আর মর্গটা এমন এক জায়গায় যে পাশে কোনো কিছু নাই, খোলা মাঠের মাঝখানে ওই ভাঙা চোরা গাড়ি অ্যাম্বুলেন্স ছিল, যেভাবে পুরাতন ভাঙা রাখা, পাশেই মর্গ, ওইটা লক করা ছিল তখন, বুঝছেন, লক করা ছিল, আর কিছু ফোটা ছিল, ফোটা 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 ছিল, যাতে বাতাস গরম বাতাস বা গন্ধ বেরোতে পারে। তখন কোনো অ্যাডজাস্টমেন্ট আমরা দেখিনি, তখন ছোটবেলায় সাইকেল টানতে গেছি আমি, আর আমি তালা খুলতেছি, তালাটা খুলে ফেলছি, সাইকেল উঠে আমি তাড়াতাড়ি পেডেল মারছি, আমি বাসায় যাবো, পেডেল মানে সাইকেল তো সামনে জানা, সামনে জানা সাইকেল, মানে মনে হচ্ছে পিছন দিয়ে সাইকেলটাকে ধরে রাখছে আমার, পিছন থেকে দেখি যে মর্গের যে দরজাটা তালা মারা ছিল, দরজার ভিতরে কেটে নক করতেছে, মানে ধাম ধাম করে পাড়ি দিচ্ছে ভিতর থেকে। আমি কনফার্ম হয়েছি যে না, লাস্ট মাস না কোনো মানুষ হয়তো বা আটকে গেছে, তো আমি চিল্লাচ্ছি ভাই ভাই কেউ আছেন কিনে, ভাই একজন লোক আটকে গেছে। তো তখন লোকজন ছিল না, ওই জায়গাটা বাউন্ডারি করা, মানে মানুষ এমনিতে যায় না, মানে বিকালবেলায় মানুষ যায় না, এখানে কোনো আড্ডাবাজিও করে না, মানে এমনই জায়গা, বাড়ি দিচ্ছে বারবার, বাড়ি দিচ্ছে বারবার, বাড়ি দিচ্ছে, এবং শব্দ হচ্ছে গোগানের শব্দ, যে গরু জবাই দিলে সাউন্ড হলে গঁ গঁ করে, এই ধরনের শব্দ হচ্ছে। তখন আমাদের ভয়টা আর কাজ করে নাই, আমি তখন আমার ব্রেনটা তখন কিরকম চেঞ্জ হয়েছে জানা, এটা জিন ভূত না, এটা কোনো মানুষ আটকে গেছে। তো তখন কিন্তু মোবাইলে যুগ ছিল না কেউ ভাই, তখন আমি সবসময় পকেটে ছোট একটা লাইট রাখতাম, আমি ঘুমানোর সময় বাড়িতে বড় লাইট রাখতাম, আর পকেটে একটা ছোট লাইট থাকতাম সবসময়, একটা অভ্যাস ছিল। তো আমি তো লাইটটা নিয়ে ওই ফাঁক দিয়ে লাইট মারছি, ফাঁক দিয়ে ফাঁকা ফোকর ছিল, ফোকরে দেখি যে একটা বাটি, আমার কেন বলছি 509, আমার এখনো মনে আছে নাম্বারটা, 509, 509 নম্বর একটা মাটির পাতিল নিচে রাখা, দরজার পিছনে রাখা, মানে ফোটারে দেখেছি আমি, ওই পাতিলটা নড়তেছে আর দরজার মধ্যে বাড়ি দিচ্ছে, বারবার বাড়ি দিচ্ছে আর দরজাটা বাইরে দিয়ে নড়তেছে, আমি স্পষ্ট দেখতেছি। তা আমি বলতেছি তাহলে এর মধ্যে ইঁদুর ঢুকছে নিশ্চিত, ইঁদুর কিছু ঢুকছে, মানে লজিক, আমি তখন লজিক বুঝাচ্ছি, যেটা মধ্যে ইঁদুর ঢুকছে বাড়ি দিচ্ছে, বাড়ি দিল বাড়ি দিল, তখন একটু ভয় পাইছি, স্বাভাবিক ভয় পাওয়াটা, ইঁদুর হোক তাহলে মানুষ নাই, আমি বাসায় চলে যাই, আমি বাসায় চলে আসছি, ওখান থেকে বাসায় চলে আসছি। বাসায় এসে যখন আমি চিন্তা করলাম, মানে ওটা তো আমি দেখি, ওই মর্গটা দেখি, ছোট একটা রুমের মতো, ছোট্ট একটা রুম দেখলাম, ভালো করে মর্গটা আমি দেখছি ঘুরে ঘুরে, তখন যে কিছু আছে কিনা, বাসায় আসার পর চিন্তা করলাম যে আমি যা দেখলাম মর্গটা, ইঁদুর ঢুকে কোনো রাস্তায় নাই, কোনো জানলা নাই, কোনো দরজা নাই, যে দরজাটা আছে ওটা কোনো ফাঁক নাই, মানে এমন কোনো ফাঁক নাই যে টিকটিকি ঢুকতে হবে, তাই সেই ফাঁকও নাই, টিকটিকি ঢুকার ফাঁক নাই। আর যে ফুটাগুলো আমি কথা বলছি উপরে ফুটাগুলো, ফুটাগুলো 6-7 ফিট উপরে, আমি যখন উপরে উঠছিলাম, আমি ইটে পাড়া দিয়ে উঠছিলাম, ইটের মধ্যে পাড়া দিয়ে ময়লা তুল জমা ছিল ওটার উপরে উঠে উঠছিলাম, তো 6-7 ফিট উপরে ইঁদুর উঠতে পারবে না, ওইটার ভিতরে ঢুকতে পারবে না। ওই এটা আসলে ভৌতিক কিনা আমি জানি না, কিন্তু এই যে পাতিল নড়ার যে ব্যাপারটা, এটা আমার ইলিউশন হতে পারে অথবা কোনো কানেকশন হতে পারে। আমি কানেকশনটা এই জন্য বললাম, প্লেন যাচ্ছে আমার, কোন দেশে যাচ্ছে জানি না,
আসবে,
অনেক শব্দ হচ্ছে,
ওয়াও
খুব সুন্দর বিমান, আচ্ছা প্লেনটা চলে যাক তারপর বলি।
বলেন
তো কানেকশনটা এই জন্য বললাম আমি, অনেক সময় কি ভাই দেখবেন যে আমরা আমাদের লাস্ট এপিসোডে গেছে যে কথাগুলো, যে আত্মা যে ব্যাপারটা বলছে, সোল যে ব্যাপারটা, ডিপার্টেড সোল আমরা বলি বা রেস্ট ইন পিস বলি, অনেক সময় আমি মনে করি আসলে এটা আমার একটা আইডিয়া বা আমার একটা একটা জল্পনা কল্পনা হইতে পারে, যেটা কোনো বাস্তব ভিত্তি নেই। অনেক সময় আত্মাগুলা পৃথিবীতে এসে মানুষের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করে, হেল্প চায় যে তুমি আমার জন্য কিছু করো, আমি খুব বিপদে আছি বা আমি খুব কষ্টে আছি, তুমি আমার জন্য কিছু একটা করো, কোনো এমন কিছু করো যাতে আমার কষ্টটা কমে যায়। অনেক সময় অনেকের বাবা মা মারা গেছে, অনেক কিছু মারা গেছে, আমি বলবো তাদেরকে তাদের বাবা মার জন্য, সন্তানের জন্য, আত্মীয় স্বজন আমল করতে, দান খরাত করেন,
দোয়া করতে বলা হয়,
দোয়া করেন যাতে ওনার আমল নামে কিছু পৌঁছায়। সেটাই বলবো কি ভাই, ভৌতিক কিনা আমি জানি না ব্যাপারটা, কিন্তু এই 509 নম্বর আমার এখনো মনে আছে, 509 নম্বর যে লোকটা মারা গেছে বা যার লাশ ছিল, সে হয়তো বা আমাকে কিছু বলতে চাই, বলার চেষ্টা করছে বা বলতে চাইছিল, আমি সেটা শুনতে পারি নাই।
আজও চিন্তা করছেন, গল্পটা শোনার পর হয়তো অনেকে অনেকভাবে চিন্তা করবে। আমি শেষ করতে চাই, আসলে আমরা খুব হাসি সাতটা দিয়ে শুরু করছিলাম, মাঝখানে সিরিয়াস হয়ে গেছে এবং শেষ পর্যন্ত এসে ভয়ের কাছাকাছি গেলাম, এই জন্যই আমরা বলি ডর মানে ভয়। আড্ডা তো যেটা উঠে আসবে সেটাই আসলে রিয়েল। থ্যাংক ইউ, আমাদের আড্ডাটা অনেক ভালো ছিল, মাঝে মাঝে আমরা দিতে পারি। আমরা এখন শেষ করি দাদা ভাই, কটা প্রশ্ন আমার মধ্যে আছে যেটা লিসনারদের প্রশ্ন। আমি তো অনেক কিছু বুঝি, মানে বলবো যে মানুষের অনেক কিছু বুঝতে পারে, চেষ্টা করি বোঝার মানুষের মাইন্ড বা সাইকোলজিক্যাল যে ব্যাপারগুলো। তো অনেকে চায় যে আমরা তাদের এলাকাতে যাই, যেমন আমরা চিটাং যাচ্ছি, আপনি বললেন চিটাং যাবো, আমরা ডেট এখন ফিক্সড নাই এবং প্লেস ফিক্সড হলে আমরা যাবো কনফার্ম ইনশাল্লাহ। এরকম লিসনাররা চায় আমরা তাদের এলাকায় যাই, গিয়ে লাইভ করি, ওদের এখানে রেকর্ড করি। কোনো কোনো এপিসোড আমাদের এমন হবে বৃহস্পতিবারে আমরা লাইভ করবো বগুড়াতে আপনার এলাকাতে, কোনো কোনো বৃহস্পতিবার সিলেটে করবো, খুলনাতে করবো, বিভিন্ন ঝিনাইদহে করবো, তো ওদের সারা বাংলাদেশ চৌষট্টি জেলায় আমরা এপিসোড করবো। এই ক্ষেত্রে কোনো স্টেপ কি নেওয়া যায় কিনা? নিব। এবং আমি যেটা চাচ্ছি যে ডটটা শুধুমাত্র আমাদের টিমের মধ্যে না রেখে ডটটাকে পুরো বাংলাদেশের কিছু জায়গার কিছু মানুষকে এখানে, ধরেন আমি যদি আরো সহজ করে বলি, লাইক ধরেন বগুড়াতে একজন মানুষ আছে হয়তো এইসব প্যারানর্মাল বিষয় নিয়ে কাজ করে এবং যে হয়তো আমাদের মতো সাইন্টিফিক বিষয়গুলো নিয়ে খুব বেশি ইন্টারেস্টেড, তাকে আমাদের সঙ্গে মানে টিমে নিয়ে নেওয়া। তাহলে আমরা কাজ করি কি ভাই, আমরা একটা প্ল্যান করতে পারি এভাবে, এই মুহূর্তে যারা আমাদেরকে শুনতেছেন সারা বাংলাদেশ থেকে, যারা লাইভ শুনতেছেন লাইভ শুনতেছেন, আর যারা ইউটিউব থেকে ডাউনলোড করে শুনতেছেন তাদের উদ্দেশ্য বলবো আমি, যারা ডাউনলোডের ভিতরে শুনেন আমাদের, তাদের জন্য বলবো আমাদের নেটওয়ার্ক কিন্তু সারা দেশে এখন হয়নি, আস্তে আস্তে হচ্ছে। তো আপনারা একটা টিম তৈরি করেন নিজস্ব এলাকাতে, একটা টিম তৈরি করেন 4 জনের বা 5 জনের টিম, আমি বলবো সর্বোচ্চ 3 জনের টিম তৈরি করেন, এর বেশি না, 3 জন টিম হলে বেটার হয়, এর বাইরে যাবেন না। আমাদের সাথে টিমটা কাজ করবে, আমরা যখন লাইভে যাবো সেখানে ওই 3 জনকে আমরা সাথে নিয়ে নিবো, তুমি আমাদের সাথে লাইভে তারা আসবে। তো আপনার টিম তৈরি করে ফেলেন এখনই, আমাদের এই প্রোগ্রাম শেষ হওয়ার সাথে সাথে আপনারা বন্ধু বান্ধবরা মিলে আমরা যেভাবে যাই আমাদের এক ধরনের প্রোটেকশন থাকে আমাদের সঙ্গে, সেই অর্থ প্রোটেকশন না থাকলেও কিন্তু আপনারা আমাদের কথা ইন্সপায়ার হয়ে আপনারা নিজেরা এমন কোন হন্টেড জায়গায় গেলেন সেখানে আপনারা ক্ষতিগ্রস্ত হলেন, সেই রেসপন্সিবিলিটি কিন্তু আমাদের না। দিনের বেলা করে বেটার, দিনের বেলা আপনারা দিনের বেলা করবেন, করেন লোকজন সাথে নিয়ে যাবেন, গিয়ে আপনারা যদি মনে হয় যে এটা যাওয়ার মতো তাহলে করে আমাদেরকে দেখাবেন, সেখানে আমরা স্টোরি কি হচ্ছে বা মানুষ রাতে বেলা যেতে ভয় পায় বা যারা গেছে ফেরত আসে না, এই ধরনের অনেক ঘটনা আছে। তো আপনারা যান, টিম এখন রেডি করে ফেলেন, আর এবং আমরা রিকোয়েস্ট করবো যে আপনি আপনারা নিজেরা না বলে যাদের কাছ থেকে শুনছেন কোনো মুরব্বি থাকলে তাকে একটা ছোট্ট ইন্টারভিউ করেন, করে ভিডিওটা আমাদেরকে পাঠান, আমরা আমাদের ওয়েবসাইটের ঠিকানা আছে ওখানে আছে ওখানে পাঠান। আপনি ইমেল দেওয়ার মূল্য দিতে পারেন kibriatule@gmail.com, KIBRIA2 হবে সংখ্যা 2DAY@gmail.com। আর আমি আমার পক্ষ থেকে বলবো যে আমার আমার যদি আমার সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে চান সেক্ষেত্রে আমার ফেসবুকে আপনারা লগ ইন করে জাস্ট রাত বেরেজা লিখবেন, RADBI রাতবি REZA আছে, আর আমাদের ডরের পেজ আছেই, ডর পেজটা শুধু ডর নামে আছে, আপনি সার্চ করবেন www.facebook.com/DARTEAM। আমি একটু সহজ করে দেখি, আমরা যদি নেক্সট এভাবে বলি যে এই পুরাটা না বলে জাস্ট ফেসবুকে ঢুকে ডট টিম লিখে চলে আসবে, মানে
কিন্তু পুরো ডট টিমে আপনাদের সবারই স্পেস আছে, যে কোনো সময় কন্টেন্ট নিয়ে আপনারা ঢুকে যেতে পারেন,
চলে আসতে পারেন।
ঈদ মোবারক, বাসায় আজকে অনেকে দাওয়াত দিলেন আমাদেরকে, আমরা যেতে পারলাম না, আমরা সিরিয়াল
করে
দাওয়াত দিয়েছেন সবার বাসায় আমরা যাবো, বিশেষ করে ওই দাওয়াতে তো আমাদের এখনো যাওয়া হয়নি, ভদ্রলোক মানিকগঞ্জ থেকে আসছিলেন, কিশোরগঞ্জ থেকে আমার আছে, তিনি আমাদেরকে খাঁটি দুধ খাওয়াবেন বলেছেন, গরুর খাঁটি দুধ।
তো
গরুর খাটে দুধ থাকে, গাভীর খাটে দুধ,
গরুর খাটে দুধই তো ভাই
নাকি, ঠিক গাভীর খাটে দুধ
পাওয়া যায়। আচ্ছা আপনি সরিষার তেল কি করলেন বলেন তো,
কথা বলবেন না
শেষ পর্যন্ত এসে সরিষার তেল। আচ্ছা আমার মনে এখন বন্ধ করা উচিত, কারণ এইটা চিন্তা করেন আপনি, আপনারা আপনারা যাকে রেজা বাবা মনে করছেন সে বাবা ইদানিং তেল নিয়ে মানুষের জন্য তেল
তেল হয়তো বা আপনাদেরকে বিতরণ দেবে, কোন তেলটা পিওর
তর্ক বিতর্কের মধ্যে আমরা না জড়াই। অনেক ভালো থাকুন আপনারা, আমি শেষ করছি এবং আমি জানি শেষ করার মুহূর্তে রেজা ভাই একটা আঙুল ঢুকাবে এখানে, আমি বলবো যে আমার কিছু কথা আছে,
আমি শেষ
করার মুহূর্তে একটা কথা বলতে শিওর এই যে আমি জানি তো বলেন। থ্যাংক ইউ, ভালো হয়েছে, থ্যাংক ইউ। যে একটা কথা সবাইকে বলবো যারা এই মুহূর্তে শুনতেছেন, যে আপনাদের ভালোবাসা আমি সবসময় চাইছি, আমরা কিবিয়া ভাই, আমি সুমন ভাই, লবণ ভাই, রাজু সবাই, আপনাদের ভালোবাসার জন্যই আমি আসলে প্রোগ্রামটা করি। এবং আমি এই প্রোগ্রামের জন্য এমন না যে আমি অনেক টাকা বেতন পাচ্ছি, কিছুই না, জাস্ট কিবিয়া ভাইয়ের কথা, আপনাদের ভালোবাসা, লোভন ভাই, সুমন ভাইদের ভালোবাসা, এইগুলোর জন্য এই প্রোগ্রামটা করতেছে। এবং আমি আপনাদের জন্য যতটুকু পারি হেল্প করবো, আপনারা আমাকে ইনবক্স করবেন, আমাদের পেজ ইনবক্স করবেন, আমাদের ফেসবুকের নাম্বার দেওয়া আছে সেটাতে ইনবক্স করবেন, সেটা কিবিয়া ভাই দেখে। তো এটাই বলবো যে আপনারা ঈদের আনন্দটা সুন্দরভাবে কাটান, বাবা মার সাথে কাটান, বন্ধু বান্ধবের সাথে কাটান, এবং আনন্দটাকে ধরে রাখেন সারা বছর।
আপনার কথা ধরে আমি একটা ছোট্ট একটা কথা বলে আজকের অনুষ্ঠানটা শেষ করতে চাই, সেটা হচ্ছে আমরা এবিসি রেডিও ফ্যান ক্লাব করতেছি 64 জেলায় সারা দেশব্যাপী। তো কিশোরগঞ্জের একটা ছেলে আমাকে ফেসবুকে নক দিয়েছে কিছুদিন আগে, সে একটা টিম করছে 20 জন 22 জনের, প্রত্যেকটা ছেলের আলাদা করে ছবি দিয়ে আইডেন্টিফাই করে তাকে মেইল করছে আমাকে। সে মাঝখানে অনেকবার নক করছে আমার ফেসবুকে, আমি কথা বলি না। তো হঠাৎ করে সে আমাকে নক দিয়ে বলতেছে, আমি জীবনে কোনোদিন আমার প্রশংসা নিজে করি না, আমার টিমের বা আমার প্রোগ্রামের করি না, যত তো আপনার করছি ইনফ্যাক্ট এই 12 বছরের ইতিহাসে। তো আমি একটু জাস্ট আমার নিজের প্রশংসা করে একটু শেষ করতে চাই, আমি জানেন এটা উচিত হবে কিনা, আমি বরং প্রোগ্রামের প্রশংসা করে শেষ করতে চাই। সেটা হলো যে ভাইয়া দর যখন উনি হয়ে বলতেছিল, মানে ভালো মন্দ দুইটাই বলি, যে দর যখন ফ্ল্যাট হয়ে যাচ্ছে, মানে আমার উনি অ্যাজ এ লিসনার খুব কোর লিসনার, এবং প্রত্যেকটা প্রোগ্রামে LO8920JBSB বাকি প্রোগ্রামগুলো শুনে, তো ভাইয়া দর যখন একেবারে ফ্ল্যাট হয়ে যাচ্ছিল, তখন হঠাৎ করে রেজা ভাইকে আপনি নিয়ে এসে মানে এমন একটা চমক দেখালেন আমাদেরকে রেডিও ইন্ডাস্ট্রিতে, যেটা আসলে অনেক বেশি অপ্রত্যাশিত ছিল,
অস্কর্ষ হয়ে গেছে আর কি।
ও যেটা বলতে চাচ্ছে যে আমি চিন্তাই করি না এরকম কিছুটা পেতে পারি রেডিওর কাছ থেকে। তো এটা আসলে আমি জানি না মানে কতটুকু করতে পেরেছি, বাট এটা ঠিক যে রেজা ভাই আপনাকে নিয়ে আসার পরে এখানে পাবলিকের কিউরিওসিটি দেখার পরে আমার কাছে কেন জানি মনে হয়েছে যে প্যারানর্মাল জায়গা থেকে রেডিও ইন্ডাস্ট্রিতে অনেক বড় কিছু করার সম্ভব।
যে ক্রেডিট আমি কখনো আমি নিজের জন্য কখনো দিব না, এই পুরো ক্রেডিটটা যাবে সুমন ভাইয়ের উপরে বা আপনার উপরে,
না আমি মনে করি টিমের উপরে, এবং পুরো ক্রেডিটটা আমি মনে করি লোভান ভাইয়ের অনেকখানি।
লোভান ভাই তো
অবশ্যই চার দেয়ালের মধ্যে বসে থেকে যেভাবে পরিশ্রম করে, এবং সবচেয়ে বড় ক্রেডিট হচ্ছে আমাদের লিসনারে যারা আমাদেরকে এতটা পছন্দ করতেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। এবং আমরা আরো অনেক বেশি কিছু করতে চাই, আপনাদের দোয়া থাকলে। সুমন
আপনার জন্য একটা বউ অর্ডার দেওয়া হয়েছে, এটা অ্যাসেম্বল করা হচ্ছে,
আমরা শেষমেশে আমরা একটা বড় একটা রেডিওতে অ্যানাউন্সমেন্ট দিতে পারি যে সুমনের জন্য যদি কোন পাত্রী থেকে থাকেন তারা আমাদের ফেসবুকে ইনবক্স
করেন,
পাসপোর্ট সাইজের ছবি সহ
বাবার
নাম বায়োডাটা সহ, তুমি একটু বলো কি ধরনের মেয়ে চাও
বলে দেন ভাই।
মানে আসলে এখন আমার কাছে বিষয়টা এমন হয়ে গেছে, ধরেন কারোর সামনে যদি আপনি মানে কেউ ওই যে আমরা আলিবাবা 40 চোর দেখছি না, পুরো খাজানার সামনে পড়ে গেছে
মানে ওর ভবিষ্যৎকে আপনারা বুঝতেই পারতেছেন। যাই হোক, অনেক ভালো থাকেন আপনারা, আমাদের সঙ্গে ছিলেন, থ্যাংক ইউ ভেরি মাচ। আর শেষমেশ শুধু একটা কথাই বলতে চাই, সবাই মিলে অনেক ভালো থাকুন, আমাদের সঙ্গে থাকুন, ঈদ মুবারক। সবাই মিলে একসাথে বলি,
শেষ কথা বলতে চাই,
আমি জানতাম
দর্শকদেরকে লিসেনারদেরকে যে আমার ফিল করে যে এই মুহূর্তে আমার সামনে সবাই বসে আছে, আমি কথা বলতেছি, আমার ইচ্ছা করে সারা রাত কথা বলি ওদের সাথে, কথা কমিউনিকেশন করি, তারপর প্রশ্নগুলো আমি অ্যান্সার করি, ইচ্ছা হয় কিন্তু সময়ের জন্য পারি না আসলে। ধন্যবাদ সবাইকে,
থ্যাংক ইউ, ঈদ মুবারক,
ঈদ মুবারক।
Exclusively on FusionBD.com.